মায়ের কথা শুনে আর কোনো কথা না বলে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সতর্কতার সাথে পর্দাটি একটানে সরিয়ে ফেললেন। পর্দা সরানোর পর যা দেখা গেল তা দেখে ফরিদুল ভাইয়ের রক্ত পুরোপুরি হিম হয়ে গেল। বিছানায় কোনো রোগী ছিল না। শুধু রোগী নয়, রোগীর ব্যবহার করার মতো কোনো সরঞ্জাম, কোনো বালিশ বা কম্বল কিছুই সেখানে ছিল না। সম্পূর্ণ বিছানাটি একেবারে খালি, ধুলায় আচ্ছাদিত। মনে হচ্ছিল যেন কয়েক যুগ ধরে কেউ এই বিছানা ব্যবহার করেনি। এই দৃশ্য দেখে ফরিদুল ভাই সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। ফরিদুল ভাই ভয় কাঁপতে কাঁপতে রিনা আপাকে জিজ্ঞেস করলেন,
বাবা এটা কিভাবে সম্ভব? আমি তো একটু আগেও এই ঘর পরিষ্কার করে গেছি, আমি দেখেছি ওনাকে, আর এই বিছানায় এত ধুলা জমল কিভাবে?
তারপর কি উত্তর দিয়েছিলেন রিনা আপা?
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছে। নতুন একটা ঘটনায় যাব এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি একটি পেশাভিত্তিক ঘটনা, একজন ট্রেনিং স্টাফের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অতি প্রাকৃতিক অভিজ্ঞতার কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের ঘটনার মূল চরিত্রের নাম ফরিদুল। ফরিদুল ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাটি মূলত চীন ঘটিত একটি ব্যাপার। আমি ক্ষমা প্রার্থনা করছি আমার ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। প্রিয় শ্রোতা, আজকের ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনার শুরু 2021 সালে। ফরিদুল ভাই তখন একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। এই হাসপাতালটিতে ফরিদুল ভাই 2020 সালের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করেন। সেই সময়টি ছিল আমাদের সবার জন্যই এক চরম আতঙ্কের সময়। চারিদিকে তখন করোনা ভাইরাসের মহামারী চলছে। মানুষের মনে সবসময় এক অজানা মৃত্যু ভয় কাজ করত। ফরিদুল ভাইয়ের নিয়মিত দায়িত্ব ছিল হাসপাতালের নিচতলায়। নিচতলার লবি এবং আউটডোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ অত্যন্ত দক্ষতার সাথে করতেন তিনি। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই তার দিন কাটছিল, কিন্তু 2021 সালের একটি নির্দিষ্ট দিনে ফরিদুল ভাইয়ের সুপারভাইজার, যার নাম ছিল মারুফ, তিনি হঠাৎ করেই ফরিদুল ভাইকে নিজের কক্ষে ডেকে পাঠান। মারুফ সাহেব ফরিদুল ভাইকে উদ্দেশ্য করে অত্যন্ত গম্ভীর গলায় বললেন,
ফরিদুল, তোমাকে আজ থেকে নিচতলার বদলে তিনতলার আইসোলেশন ওয়ার্ডে কাজ করতে হবে, আজ থেকে শুরু ডিউটি।
ফরিদুল ভাই কিছুটা অবাক হলেন, জিজ্ঞাসা করলেন,
স্যার হঠাৎ করে তিনতলায় কেন? ওখানে তো আসিফ ভাই ঠিকঠাক কাজ করছেন, কোন সমস্যা?
মারুফ সাহেব কিছুটা চিন্তিত ও বিষণ্ন গলায় উত্তর দিলেন,
আসিফ ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, উনি করোনা পজিটিভ, তাই যতদিন আসিফ ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে না ফিরছেন ততদিন ওনার বদলে তোমাকে ওখানে দায়িত্ব পালন করতে হবে, তুমি তিনতলায় চলে যাও।
ফরিদুল ভাই কোন রকম আপত্তি না করে মারুফ সাহেবের আদেশে সম্মতি দিলেন। তিনি মারুফ সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বললেন,
জি স্যার ঠিক আছে, আমি যাচ্ছি তিনতলায়।
তিনতলার আইসোলেশন ওয়ার্ড ছিল অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। সেখানে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের রাখা হতো। বিশেষ করে করোনা রোগীদের জন্য সেই জায়গাটি নির্ধারিত ছিল, তাই সেখানে কাজ করার জন্য কঠোর নিয়ম কানুন মেনে চলতে হতো। নিজেকে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য ফরিদুল ভাইকে একটি সম্পূর্ণ পিপি স্যুট পরিধান করতে হতো।
পিপি স্যুট পরে কাজ করা মোটেও কোনো সহজ কাজ ছিল না। ভেতরে প্রচণ্ড গরম লাগত, শ্বাস নিতেও বেশ কষ্ট হতো, কিন্তু নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে ফরিদুল ভাই এই কষ্ট সহ্য করেই কাজ করছিলেন। তিনতলার আইসোলেশন ওয়ার্ডে মোট 30টি রোগীর কক্ষ ছিল। নিয়ম অনুযায়ী প্রতিদিন এই 30টি কক্ষ পরিষ্কার করা ছিল বাধ্যতামূলক। কোন কক্ষে রোগী থাকুক আর না থাকুক, প্রতিটি কক্ষ অত্যন্ত সতর্কতার সাথে জীবাণুমুক্ত করতে হতো। ফরিদুল ভাই তার কাজ শুরু করলেন একদম শেষের মাথার কক্ষ থেকে। একটির পর একটি কক্ষ অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করে তিনি সামনের দিকে এগোতে লাগলেন। এভাবে বেশ কয়েকটি কক্ষ পরিষ্কার করার পর ফরিদুল ভাই 311 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালেন। এই কক্ষে একজন বয়স্ক মহিলা ভর্তি ছিল, তার নাম ছিল খালেদা বেগম। ফরিদুল ভাই শিষ্টাচার মেনে কক্ষের সামনে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে খালেদা বেগম অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। ফরিদুল ভাই ভেতরে প্রবেশ করে অত্যন্ত মনোযোগ দিয়ে কক্ষের মেঝে, দেয়াল এবং প্রতিটি কোণা পরিষ্কার করতে শুরু করলেন। তিনি যখন নিজের কাজে সম্পূর্ণ মগ্ন, ঠিক তখনই খালেদা বেগম তাকে ডাক দিলেন। ফরিদুল ভাইকে উদ্দেশ্য করে বললেন,
বাবা, পরিষ্কার যে করছো এদিকে একটু শোনো তো।
ফরিদুল ভাই খালেদা বেগমের ডাক শুনে সাথে সাথেই নিজের কাজ থামিয়ে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন। অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন,
জি খালা মা বলুন, কিছু লাগবে, কোন সাহায্য?
খালেদা বেগম কিছুটা চিন্তিত মুখে ফরিদুল ভাইকে বললেন,
না বাবা, আমার কিছু লাগবে না, আমি শুধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল রাত প্রায় 1টার দিকে তোমাদের একজন পরিচ্ছন্নতা কর্মী আমার এই কক্ষ পরিষ্কার করতে এসেছিল, কিন্তু আমি যখন তার সাথে কথা বলার চেষ্টা করলাম সে আমার কথার কোনো উত্তর দেয়নি, একেবারে চুপ ছিল। কোনো সমস্যা ছিল নাকি বাবা?
খালেদা বেগমের কথা শুনে ফরিদুল ভাই ভীষণ অবাক হলেন। তার অবাক হওয়ার পেছনে একটি যৌক্তিক কারণ ছিল, আইসোলেশন ওয়ার্ডে ফরিদুল ভাই ছাড়া অন্য কোনো পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব ছিল না। আসিফ ভাই অসুস্থ থাকায় সম্পূর্ণ দায়িত্ব ফরিদুল ভাই একাই পালন করছিলেন। তাছাড়া হাসপাতালের নিয়ম অনুযায়ী কোনো পরিচ্ছন্নতা কর্মী রাত 1টার সময় কাজ করতে পারেন না। নিয়ম অনুসারে রাত 11টার মধ্যেই পরিচ্ছন্নতার সকল কাজ শেষ করতে হয়। এত রাতে কারো কাজ করার কোনো অনুমতি ছিল না, তবু ফরিদুল ভাই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একটু চেষ্টা করলেন। তিনি খালেদা বেগমকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মিথ্যা কারণ দাঁড় করালেন।
খালাম্মা, হয়তো আমার কোনো কলিগ ছিল, অনেক সময় জরুরি প্রয়োজনে স্যাররা কাউকে রাতে পরিষ্কার করতে পাঠান, আপনি চিন্তা করবেন না।
খালেদা বেগম ফরিদুল ভাইয়ের কথায় আশ্বস্ত হয়ে বললেন,
ও আচ্ছা, তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ছেলেটার আচার আচরণ কেমন যেন অদ্ভুত ছিল, রাত দুপুরে হঠাৎ করে পরিষ্কার করতে শুরু করল, আবার কোনো কথাও বলল না।
ফরিদুল ভাই খালেদা বেগমকে আর কোনো কথা না বলে নিজের কাজে মন দিলেন। তিনি কক্ষের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন এবং ফিনাইল দিয়ে খুব ভালোভাবে মুছে দিলেন। কাজ শেষ হওয়ার পর তিনি খালেদা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে পরবর্তী কক্ষের দিকে পা বাড়ালেন। এভাবেই ফরিদুল ভাই প্রতিদিন সেই 30টি কক্ষ পরিষ্কার করার দায়িত্ব পালন করতে লাগলেন। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল। এই দিনগুলোতে ফরিদুল ভাইয়ের সাথে কোন রকম অস্বাভাবিক ঘটনা ঘটেনি। প্রতিদিন তিনি খালেদা বেগমের কক্ষে যেতেন, তার সাথে কুশল বিনিময় করতেন। খালেদা বেগম অত্যন্ত অমায়িক একজন মহিলা ছিলেন। তিনি ফরিদুল ভাইকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। মাঝে মাঝে তিনি ফরিদুল ভাইকে খাবারও খেতে দিতেন। ফরিদুল ভাইও তার সাথে গল্প করে বেশ আনন্দ পেতেন। সবকিছুই অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দরভাবে চলছিল। কিন্তু এই স্বাভাবিকতা বেশিদিন স্থায়ী হল না। একটি নির্দিষ্ট দিনে ফরিদুল ভাই এমন এক পরিস্থিতির সম্মুখীন হলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই ঘটনাটি ফরিদুল ভাইয়ের মনে এমন এক গভীর ক্ষত সৃষ্টি করেছে যা তিনি আজও ভুলতে পারেননি। দিনটি ছিল ফরিদুল ভাইয়ের সকালের শিফটের। তিনি যথাসময়ে হাসপাতালে পৌঁছালেন এবং নিজের পরিষ্কার করার সরঞ্জাম নিয়ে তিনতলার আইসোলেশন ওয়ার্ডে চলে গেলেন। প্রতিদিনের মতো তিনি একটির পর একটি কক্ষ পরিষ্কার করতে করতে 311 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালেন। এটি ছিল সেই খালেদা বেগমের কক্ষ। ফরিদুল ভাই দরজায় কড়া নাড়লেন, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। তিনি আবার কড়া নাড়লেন, তবুও কোনো সাড়া শব্দ নেই। ফরিদুল ভাই ভাবলেন হয়তো খালেদা বেগম ঘুমাচ্ছেন, তাই তিনি অত্যন্ত সাবধানে দরজার হাতল ঘোরালেন। দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল না। ফরিদুল ভাই ধীর পায়ে কক্ষের ভেতর প্রবেশ করলেন। কক্ষের ভেতর প্রবেশ করার সাথে সাথেই ফরিদুল ভাই অনুভব করলেন সেখানকার পরিবেশটা কেমন যেন অত্যন্ত অদ্ভুত। কক্ষের ভেতরের বাতাস অত্যন্ত ভারী এবং দম বন্ধ করা। পিপি সুটের ভেতরে এমনিতেই শ্বাস নিতে কষ্ট হয়, তার উপর এই ভারী বাতাস ফরিদুল ভাইয়ের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছিল। তিনি তাকিয়ে দেখলেন রোগীর বিছানার চারপাশের পর্দা সম্পূর্ণ টানানো রয়েছে। প্রতিদিন ফরিদুল ভাই যখন এই কক্ষে প্রবেশ করতেন, তখন খালেদা বেগম নিজে থেকেই পর্দা সরিয়ে তার সাথে কথা বলতেন, কিন্তু আজ পর্দা টানা ছিল এবং ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। ফরিদুল ভাই পর্দার বাইরে দাঁড়িয়ে খালেদা বেগমকে উদ্দেশ্য করে বললেন,
খালাম্মা সালাম আলাইকুম, আমি ফরিদুল, আমি কি রুম পরিষ্কার করব? আপনার শরীর কেমন আছে?
কোনো উত্তর এল না, কক্ষটি সম্পূর্ণ নীরব। ফরিদুল ভাই এই নীরবতাকে খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন খালেদা বেগম হয়তো কোনো কড়া ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন আছেন, তাকে বিরক্ত করা ঠিক হবে না। এই ভেবে ফরিদুল ভাই অত্যন্ত নিঃশব্দে কক্ষের মেঝে পরিষ্কার করতে শুরু করলেন। প্রায় 10 মিনিট সময় নিয়ে তিনি অত্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ কক্ষ পরিষ্কার করলেন। এরপর তিনি নিজের সরঞ্জাম নিয়ে নিঃশব্দে কক্ষ থেকে বের হয়ে এলেন। কক্ষ থেকে বের হয়ে করিডোরে পা রাখতেই ফরিদুল ভাইয়ের দেখা হল একজন নার্সের সাথে। নার্সটির নাম ছিল রিনা। রিনা আপাও তখন পিপি স্যুট পরিহিত অবস্থায় ছিলেন। পিপি স্যুটের ভেতরে মানুষের চেহারা বোঝা বেশ কঠিন হলেও ফরিদুল ভাই রিনা আপার শারীরিক গঠন এবং হাঁটার ধরন দেখে তাকে সহজেই চিনতে পারলেন। রিনা আপা ফরিদুল ভাইকে দেখে কিছুটা অবাক হলেন। রিনা আপা ফরিদুল ভাইকে জিজ্ঞাসা করলেন,
আপনি ফরিদুল্লাহ, এই তিনতলায় কি করছেন?
ফরিদুল ভাই অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন,
জি আপা আমি ফরিদুল, আসিফ ভাই অসুস্থ থাকায় মারুফ স্যার আমাকে এই তিনতলায় দায়িত্ব দিয়েছেন, আমি প্রতিদিন এই ওয়ার্ড পরিষ্কার করি।
রিনা আপা ফরিদুল ভাইয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন,
ও আচ্ছা, আমি তো পিপি স্যুটের কারণে প্রথমে চিনতেই পারিনি, ভাবলাম অন্য কেউ।
এই সংক্ষিপ্ত কথোপকথনের পর রিনা আপা রোগীদের সেবার উদ্দেশ্যে অন্যদিকে চলে গেলেন। ফরিদুল ভাইও তার কাজ চালিয়ে গেলেন। সম্পূর্ণ আইসোলেশন ওয়ার্ড পরিষ্কার করার পর ফরিদুল ভাই নার্সদের বসার কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি রিনা আপাকে দেখতে পেলেন। রিনা আপার সাথে সেখানে সাদিয়া নামের আরও একজন নার্স উপস্থিত ছিলেন। ফরিদুল ভাই সেখানে গিয়ে নিজের সরঞ্জামগুলো গুছিয়ে রাখছিলেন। এমন সময় রিনা আপা হঠাৎ করেই ফরিদুল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলে উঠলেন,
ফরিদুল তোমার এখানে কাজ করতে কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো?
ফরিদুল ভাই একটু হেসে রিনা আপাকে বললেন,
রিনা আপা তেমন কোনো সমস্যা হচ্ছে না, বেশ মানিয়ে নিয়েছি, কিন্তু আপনি হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করছেন কেন?
রিনা আপা অত্যন্ত গম্ভীর কণ্ঠে ফরিদুল ভাইকে বললেন,
এমনিই জিজ্ঞেস করলাম, তবে একটা কথা মনে রাখবে, এখানে খুব সাবধানে কাজ করবে, নিজের চারপাশের পরিস্থিতির প্রতি খেয়াল রাখতে হবে।
ফরিদুল ভাই রিনা আপার কথা শুনে বেশ অবাক হলেন। তিনি বুঝতে পারলেন না রিনা আপা তাকে কেন সাবধান থাকতে বলছেন।
সাবধানে থাকবো মানে? আপনি কি কোনো বিশেষ কারণের কথা বলছেন? কোনো সমস্যা আছে এখানে?
রিনা আপা ফরিদুল ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। রিনা আপা অত্যন্ত রহস্যময় গলায় বললেন,
তুমি নিজেই সময় হলে সবকিছু বুঝতে পারবে, আমি শুধু তোমাকে সতর্ক করে দিলাম, সবসময় আল্লাহর নাম স্মরণ করবে, সাহায্য চাইবে।
রিনা আপার এই কথাগুলো ফরিদুল ভাইয়ের মনে এক অজানা ভীতির সঞ্চার করল। হাসপাতালের অনেক কর্মীই জানতেন যে রিনা আপা কিছুটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, তিনি এমন কিছু অনুভব করতে পারতেন যা সাধারণ মানুষ পারে না। তাই তার মুখ থেকে এমন সতর্কবাণী শুনে ফরিদুল ভাইয়ের বুক কেঁপে উঠল। কিন্তু ফরিদুল ভাই অত্যন্ত বাস্তববাদী একজন মানুষ, তিনি এই অতি প্রাকৃত বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইতেন না, তাই তিনি অত্যন্ত দ্রুত আলোচনার বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করলেন। ফরিদুল ভাই সাদিয়া আপাকে উদ্দেশ্য করে বললেন,
সাদিয়া আপা ওই 311 নম্বর কক্ষের রোগী খালেদা বেগম মানুষ হিসেবে অত্যন্ত ভালো, উনি আমার সাথে অনেক গল্প করেন, মাঝে মাঝে খাবারও দেন,
ওনার মতো একজন অমায়িক রোগী আমি খুব কমই দেখেছি। আমি একটা ক্লিনার, তারপরে উনি আমাকে অনেক সম্মান করেন।
ফরিদুল ভাইয়ের কথা শুনে সাদিয়াপা অত্যন্ত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ফরিদুল ভাইকে জিজ্ঞেস করলেন,
খালেদা বেগম? খালেদা বেগম নামে তো আমাদের ওয়ার্ডে কোনো রোগী নেই। তুমি কার কথা বলছো ফরিদুল? রুম নাম্বার ভুল করছো না তো? উনি এই ওয়ার্ডে রোগী হতে যাবেন কেন?
ফরিদুল ভাই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাদিয়াপাকে উত্তর দিলেন, না বা আমি কোনো ভুল করছি না। ওনার বয়স বেশ বেশি, চুলগুলো সাদা। আমি প্রতিদিন ওনার রুম পরিষ্কার করতে যাই। আমি শিওর উনি 311 নম্বর রুমেই থাকেন।
ফরিদুল ভাইয়ের এই দৃঢ় বিশ্বাস দেখে রিনা আপা এবং সাদিয়া আপা দুজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। এরপর রিনা আপা অত্যন্ত গম্ভীর গলায় ফরিদুল ভাইকে যা বললেন তা শুনে ফরিদুল ভাইয়ের পায়ের নিচের মাটি সরে গেল।
ফরিদুল, তুমি কি পাগল হয়েছ? ওই 311 নম্বর কক্ষ তো অনেক মাস ধরে বন্ধ পড়ে আছে। ওই কক্ষের ছাদ থেকে পানি পড়তো বলে রোগীদের সেফটির জন্য অনেক আগে থেকে ওখানে পেশেন্ট দেওয়া হয় না। করোনা শুরুর অনেক আগে থেকেই ওই কক্ষে কোনো রোগী রাখা যায় না।
সাদিয়া আপা ও রিনা আপার কথায় সায় দিলেন।
হ্যাঁ ফরিদুল, রিনা আপা একদম ঠিক বলেছেন, ওই কক্ষটি পুরোপুরি ফাঁকা। তুমি হয়তো নিজের কল্পনায় এসব দেখেছ।
ফরিদুল ভাই কিছুতেই তাদের কথা বিশ্বাস করতে পারছিলেন না। ফরিদুল ভাই অত্যন্ত জোরালো গলায় রিনা আপাকে বললেন,
এটা কি করে সম্ভব আপা? আমি নিজের চোখে ওনাকে দেখেছি, আমি ওনার সাথে কথা বলেছি। আমি একটু আগেও ওই রুম পরিষ্কার করে আসলাম, তখন ওনার বিছানার পর্দা টানা ছিল, এই জন্য আমি ওনাকে দেখতে পাইনি। কিন্তু আমি নিশ্চিত উনি ওই রুমেই থাকেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
ফরিদুল ভাইয়ের এই জোড়াজুড়িতে রিনা আপা এবং সাদিয়া আপা তার সঙ্গে 311 নম্বর কক্ষে যেতে রাজি হলেন। তারা তিনজন মিলে করিডোর ধরে 311 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালেন। ফরিদুল ভাই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কক্ষের দরজা খুললেন। দরজা খোলার পর তারা দেখলেন বিছানার পর্দা ঠিক সেভাবেই টানা আছে যেমনটি ফরিদুল ভাই একটু আগে দেখেছিলেন। ফরিদুল ভাই রিনা আপাকে উদ্দেশ্য করে বললেন, ওই তো আপা দেখুন, খালেদা বেগম ওই পর্দার পেছনেই আছেন, উনি হয়তো এখন ঘুমাচ্ছেন। রিনা আপা ফরিদুল ভাইয়ের কথা শুনে আর কোনো কথা না বলে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সতর্কতার সাথে পর্দাটি এক টানে সরিয়ে ফেললেন। পর্দা সরানোর পর যা দেখা গেল তা দেখে ফরিদুল ভাইয়ের রক্ত পুরোপুরি হিম হয়ে গেল। বিছানায় কোনো রোগী নেই। শুধু রোগী কেন, রোগীর ব্যবহার করার মতো কোনো সরঞ্জাম, কোনো বালিশ, কম্বল কিছুই নেই। সম্পূর্ণ বিছানাটি একেবারে খালি, ধুলায় আচ্ছাদিত। মনে হচ্ছিল যেন কয়েক যুগ ধরে এই বিছানা কেউ ব্যবহার করেনি। এই দৃশ্য দেখে ফরিদুল ভাই সম্পূর্ণ হতবাক। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রিনা আপাকে জিজ্ঞেস করলেন,
আপা এটা কিভাবে সম্ভব? আমি তো একটু আগে ওই রুমটা পরিষ্কার করে গেছি, আমি ওনাকে দেখেছি, এখানে এত ধুলো আসলো কোত্থেকে?
ফরিদুল ভাইয়ের প্রশ্ন শুনে রিনা আপা এবং সাদিয়া আপা দুজনেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন যে ফরিদুল ভাই এতদিন ধরে যার সাথে কথা বলেছেন সে কোনো সাধারণ রক্ত মাংসের মানুষ নয়। এই কক্ষের পরিবেশ মুহূর্তের মধ্যেই অত্যন্ত ভারী এবং দমবন্ধ হয়ে উঠল। এক অজানা আতঙ্কে তাদের তিনজনেরই শরীর শিউরে উঠল। তারা আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে অত্যন্ত দ্রুত পায়ে কক্ষ থেকে বের হয়ে নার্সদের বসার কক্ষে ফিরে এলেন। নার্সদের কক্ষে ফিরে আসার পর রিনা আপা ফরিদুল ভাইকে অত্যন্ত গম্ভীর গলায় বললেন,
ফরিদুল, আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তুমি যে খালেদা বেগমের সাথে কথা বলেছ সে কোনো মানুষ নয়, অবশ্যই সে জিন। তুমি হয়তো কোনো জিনের সাথে এতদিন ধরে যোগাযোগ করছিলে।
ফরিদুল ভাই রিনা আপার কথা শুনে ভয় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন,
আপা আমি তো কিছু বুঝতে পারছি না, ওনাকে দেখতে একেবারে স্বাভাবিক মানুষের মতো লাগত। ভয় পেও না ফরিদুল, মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করো, পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করো, আর সবসময় আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবেন না।
ফরিদুল ভাই রিনা আপার কথায় মাথা নাড়লেন। তিনি নিজের মনের ভেতর এক গভীর শূন্যতা অনুভব করছিলেন। তিনি খালেদা বেগমের প্রতিটি কথা, তার হাসি, তার স্নেহ মাখা ডাক মনে করার চেষ্টা করছিলেন। সবকিছু এত বাস্তব ছিল, এটাকে কোন অতি প্রাকৃতিক ঘটনা বলে মেনে নেওয়া ফরিদুল ভাইয়ের পক্ষে অত্যন্ত কঠিন। এ এই ঘটনার পর থেকে ফরিদুল ভাই অত্যন্ত ভীত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ অজানা এক আতঙ্কে ভুগতেন, কাজে তার মন বসত না। তিনি সবসময় ভাবতেন এই বুঝি খালেদা বেগম এসে তাকে ডাক দেবেন। সৌভাগ্যবশত ফরিদুল ভাইয়ের এই মানসিক যন্ত্রণার অবসান ঘটল খুব শীঘ্রই। আসিফ ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরে এলেন। আসিফ ভাই কাজে ফিরে আসায় ফরিদুল ভাইকে তিনতলার আইসোলেশন ওয়ার্ড থেকে অব্যাহতি দিয়ে পুনরায় নিচতলায় তার পূর্বের দায়িত্বে ফিরিয়ে আনা হল। নিচতলায় ফিরে গিয়ে ফরিদুল ভাই কিছুটা স্বস্তি অনুভব করলেন। সেখানে অনেক মানুষের আনাগোনা থাকায় তার মনের ভয় কিছুটা কমতে শুরু করল। তিনি ভেবেছিলেন এই অতি প্রাকৃত ঝামেলা থেকে তিনি হয়তো চিরতরে মুক্তি পেয়েছেন। কয়েক মাস পর হাসপাতালের পরিস্থিতি হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেল। সেই তুলনায় চিকিৎসক এবং পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা ছিল একেবারেই নগণ্য। একটি নির্দিষ্ট রাতে আইসোলেশন ওয়ার্ডে চরম কর্মী সংকট দেখা দিল। সেই রাতে সেখানে শুধুমাত্র রিনা আপা এবং পরিচ্ছন্নতা কর্মী আসিফ ভাই দায়িত্ব পালন করছিলেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মারুফ সাহেব ফরিদুল ভাইকে ডেকে পাঠালেন। মারুফ সাহেব ফরিদুল ভাইকে বললেন,
ফরিদুল, আজ রাতে তিনতলায় কাজের খুব চাপ, রিনা আর আসিফ একা সামলাতে পারছে না, তুমি আজ রাতের শিফটে ওদের সাথে যোগ দাও।
ফরিদুল ভাই আদেশ শুনে ভেতরে ভেতরে শিউরে উঠলেও মারুফ সাহেবকে না করতে পারলেন না। তিনি নিজের ভয়কে জয় করার চেষ্টা করে তিনতলার আইসোলেশন ওয়ার্ডে পৌঁছালেন। সেখানে গিয়ে ফরিদুল ভাই আসিফ ভাইকে বললেন,
আসিফ ভাই, স্যার আমাকে আপনার সাহায্য করতে পাঠিয়েছেন, বলুন তো কি করতে পারি।
আসিফ ভাই ফরিদুল ভাইকে দেখে অত্যন্ত খুশি হলেন, বললেন,
খুব ভালো করেছ ফরিদুল, আমরা কাজের চাপে প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। আমরা একটা কাজ করি, সম্পূর্ণ ওয়ার্ডটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, তুমি বাম দিকের কক্ষগুলো পরিষ্কার করো, আমি ডান দিকের গুলো, তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
ফরিদুল ভাই আসিফ ভাইয়ের প্রস্তাবে রাজি হলেন। তিনি নিজের পরিষ্কার করার সরঞ্জাম নিয়ে বাম দিকের কক্ষগুলো পরিষ্কার করতে শুরু করলেন। রাত তখন প্রায় 8:30 বাজে। ফরিদুল ভাই একটির পর একটি কক্ষ পরিষ্কার করে 303 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালেন। এই কক্ষে কোনো রোগী ভর্তি ছিল না, কিন্তু হাসপাতালের নিয়ম অনুযায়ী তাকে এই শূন্য কক্ষটিও পরিষ্কার করতে হবে। ফরিদুল ভাই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। সম্পূর্ণ কক্ষ পরিষ্কার করার পর তার বেশ ক্লান্তি অনুভব হল। একজনা পিপি স্যুট পরে কাজ করতে এমনিতেই খুব কষ্ট লাগে, তার উপর মনের ভেতরে এক অজানা ভয় তাকে আরো ক্লান্ত করে তুলছিল। তাই তিনি ভাবলেন এই ফাঁকা কক্ষের বিছানায় বসে কয়েক মিনিট বিশ্রাম নেবেন। ফরিদুল ভাই বিছানায় বসে নিজের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিলেন। সবকিছুই অত্যন্ত শান্ত আর নীরব, কিন্তু হঠাৎ করেই তিনি অনুভব করলেন কেউ একজন কক্ষের দরজার সামনে দিয়ে হেঁটে গেল। ফরিদুল ভাই অত্যন্ত চমকে উঠলেন। তিনি পরিষ্কার দেখতে পেলেন একটি কালো ছায়া ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল। ফরিদুল ভাই বুকের ভেতরে ভয় অনুভব করলেন, আল্লাহকে স্মরণ করলেন, মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমাকে রক্ষা কর, আমার যেন কোনো বড় বিপদে পড়তে না হয়। ভয়ে ফরিদুল ভাই বিছানা থেকে উঠে পড়লেন এবং অত্যন্ত দ্রুত পায়ে কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলেন। কক্ষ থেকে বের হয়ে তিনি করিডোরে পা রাখলেন। সেখানে তিনি যা দেখতে পেলেন তা তার ভয়কে বহুগুণ বাড়িয়ে দিল। তিনি দেখলেন অত্যন্ত দীর্ঘদেহী এবং বলিষ্ঠ কাঠামোর একজন ব্যক্তি পিপি স্যুট পরিহিত অবস্থায় করিডোর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যক্তিটি হাসপাতালের পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখার কক্ষের দিকে এগোচ্ছিল। ফরিদুল ভাই প্রথমে ভাবলেন এটি হয়তো আসিফ ভাই, কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙল। আসিফ ভাইয়ের শারীরিক গঠন এমন না, আসিফ ভাই রোগা পাতলা মানুষ। তাহলে এই লোকটাকে? এই প্রশ্ন ফরিদুল ভাইয়ের মনে ঘুরপাক খেতে লাগল। নিজের কৌতূহল দমন করতে না পেরে ফরিদুল ভাই নিজের সরঞ্জামগুলো সেখানে ফেলে রেখে সেই লোকটির পিছু নিলেন। তিনি দেখতে চাইলেন এই রহস্যময় লোকটি আসলে কে এবং সে এত রাতে ওইখানে কি করে। লোকটি ধীরে ধীরে সরঞ্জাম রাখার কক্ষের ভেতর প্রবেশ করল। ফরিদুল ভাই অত্যন্ত সাবধানে তার পেছন পেছন সেই কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখলেন কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ করা হয়েছে। ফরিদুল ভাই দরজার হাতল ধরে ঘুরালেন, দরজা খুলে গেল, কিন্তু ভেতরে প্রচণ্ড অন্ধকার ছিল। করিডোরের আলো কক্ষের ভেতরে পৌঁছাচ্ছিল না, মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে কক্ষের আলো নিভিয়ে দিয়েছে। ফরিদুল ভাই অত্যন্ত ভয় পেলেও সাহস সঞ্চয় করে কথা বললেন,
কে ওখানে, আপনি কে, এত রাতে এই রুমে কি করছেন,
ফরিদুল ভাইয়ের কথার কোনো উত্তর এলো না। কক্ষের ভেতর এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। এই নীরবতা ফরিদুল ভাইয়ের মনের ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। তিনি অনুভব করলেন কক্ষের ভেতরের বাতাস অত্যন্ত ভারী এবং শীতল হয়ে আসছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিস্থিতি সুবিধার নয় বুঝতে পেরে ফরিদুল ভাই সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে করিডোরের দিকে পা বাড়াতে যাবেন, ঠিক তখনই এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে উপস্থিত হল। সেই দীর্ঘদেহী লোকটি হঠাৎ করেই ফরিদুল ভাইয়ের একেবারে চোখের সামনে এসে দাঁড়াল। লোকটির পরনে পিপিই স্যুট ছিল, কিন্তু তার মুখের অংশটি খোলা ছিল। ফরিদুল ভাই লোকটির মুখের দিকে তাকিয়ে আতঙ্কে জমে গেলেন। লোকটির সম্পূর্ণ মুখমণ্ডল আগুনে পুড়ে বিভৎস আকার ধারণ করেছে। চোখগুলো বড় বড় করে ফরিদুল ভাইয়ের দিকে তাকিয়েছিল। সে পুড়ে যাওয়া বিভৎস মুখ থেকে অত্যন্ত বিকট এবং ভারী এক কণ্ঠস্বর বেরিয়ে এল,
ভাই আমাকে বাঁচান, আমি মরতে চাই না।
এই কথাটি শুনে ফরিদুল ভাইয়ের শরীরের সমস্ত রক্ত বরফ হয়ে গেল। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তার শরীরের পেশিগুলো যেন অবশ হয়ে যাচ্ছিল। তিনি চাইলেও সেখান থেকে দৌড়াতে পারছিলেন না, এমনকি মুখ ফুটে কোনো কথাও বলতে পারছিলেন না। তিনি কেবল মনে মনে আল্লাহর সাহায্য প্রার্থনা করছিলেন, হে আল্লাহ আমাকে এই ভয়ানক শয়তানের হাত থেকে রক্ষা করো। ফরিদুল ভাইয়ের এই আকুল প্রার্থনার কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিভৎস চেহারার লোকটি চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল। মনে হল যেন সেখানে কখনোই কারো উপস্থিতি ছিল না। লোকটি অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই ফরিদুল ভাই অনুভব করলেন যে শরীরের অবশ ভাবটা কেটে গেছে। তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে নিজের সমস্ত শক্তি একত্র করে সেখান থেকে দৌড়াতে শুরু করলেন। তিনি এক দৌড়ে নার্সদের বসার কক্ষের সামনে আসলেন। নার্সদের কক্ষে রিনা আপা ছিলেন। ফরিদুল ভাই এমন পাগলের মতো হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে দেখে রিনা আপা বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন।
কি হয়েছে ফরিদুল, এভাবে দৌড়াচ্ছ কেন?
ফরিদুল ভাই ভয় এত কাঁপছিলেন যে রিনা আপার কথার উত্তর দিতে পারছিলেন না। তিনি শুধু একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়লেন। রিনা আপা দ্রুত এক গ্লাস পানি এনে ফরিদুল ভাইয়ের হাতে দিলেন। ফরিদুল ভাই এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করলেন। বেশ কয়েক মিনিট পর ফরিদুল ভাইয়ের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হল। তিনি তখন রিনা আপাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। রিনা আপা ফরিদুল ভাইয়ের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন। ফরিদুল ভাই ভেবেছিলেন রিনা আপা হয়তো ভয় পাবেন বা অবাক হবেন। রিনা আপা অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক ভঙ্গিতেই ফরিদুল ভাইকে উত্তর দিলেন,
ফরিদুল তুমি যে জিনিসটাকে দেখেছ সেটি আমাদের এই হাসপাতালের খুব পুরনো এক বাসিন্দা, শুধু তুমি একা নও, এটাকে অনেকেই দেখেছে।
ফরিদুল ভাই রিনা আপার এই অস্বাভাবিক শান্ত আচরণ দেখে অত্যন্ত অবাক হলেন।
পুরনো বাসিন্দা মানে আপনি কি আমাকে চেনেন আপা?
রিনা আপা দীর্ঘশ্বাস ফেলে বিস্তারিত বলতে শুরু করলেন।
অনেক বছর আগে আমাদের এই হাসপাতালে আগুনে পড়া এক রোগীকে অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিল। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর, কিন্তু দুর্ভাগ্যবশত সেই তিনতলার আইসোলেশন ওয়ার্ডেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। মৃত্যুর সময় সে বারবার বলেছিল সে মরতে চায় না। আমার বিশ্বাস তুমি বা বাকি স্টাফরা যাকে দেখেছ সেই আগুনে পোড়া রোগীর রূপ ধারণ করা কোন একটা জিনেটি। সে হয়তো আমাদের পিপি স্যুট পড়তে দেখে নিজেও পিপি স্যুটের রূপ ধারণ করে নিয়েছে।
রিনা আপার কথা শুনে ফরিদুল ভাইয়ের শরীর ভয়ে জমে গেল। তিনি বুঝতে পারলেন তিনি কত বড় এক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি রিনা আপাকে আর কোনো কথা না বলে পরিচ্ছন্নতা কর্মীদের বিশ্রাম নেওয়ার কক্ষে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আসিফ ভাই বিশ্রাম নিচ্ছেন। ফরিদুল ভাই আসিফ ভাইয়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন।
হ্যাঁ ফরিদুল, তুমি যা বলছো তা সম্পূর্ণ সত্য। এই তিনতলার আইসোলেশন ওয়ার্ডটিতে এমন অনেক কিছুর আরম্ভনা আছে। আমি নিজেও কাজ করার সময় অনেক অদ্ভুত ছায়া দেখেছি, শব্দ শুনেছি।
আসিফ ভাইয়ের কথা শুনে ফরিদুল ভাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন,
তাহলে এই জিনগুলো কি শুধু আমাকে লক্ষ্য করে ভয় দেখাচ্ছে? আসিফ ভাই কথা বলতে গিয়ে এটাও বলেছিলেন যে তিনি এটা নিয়ে খুব একটা বেশি মাথা খামান না, কারণ এরা তার কোনো ক্ষতি করার চেষ্টা করে না। আমি কি কোনো ভুল করেছি?
এই দুশ্চিন্তা ফরিদুল ভাইকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তিনি কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারলেন না। হাসপাতালে কাজে আসার আগ্রহ তিনি পুরোপুরি হারিয়ে ফেললেন। তার এই মানসিক অবস্থা দেখে হাসপাতালের অন্যান্য কর্মীরাও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ফরিদুল ভাই তখন তার সহকর্মীদের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ঘটনাটি শুনে অন্যান্য সহকর্মীরাও অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। ধীরে ধীরে ঘটনা প্রকাশ পেল এবং হাসপাতালে আরও অনেক কর্মী ওই পিপি স্যুট পরা পুড়ে যাওয়ার জিনের দেখা পেয়েছেন বলে জানা গেল। শুধুমাত্র ফরিদুল ভাই একা নন, অনেকের সাথেই এই অতি প্রাকৃত ঘটনা ঘটেছে। এমনকি রিনা আপা ও অন্যান্য নার্সরাও এই জিনটিকে করিডোরে হাঁটতে দেখেছেন। এই খবরটি খুব দ্রুত হাসপাতালের কর্তৃপক্ষের কানে পৌঁছাল। কর্তৃপক্ষ বুঝতে পারলেন যে এই অতি প্রাকৃত আতঙ্কের কারণে কর্মীদের কাজের চরম ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা অতি দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। হাসপাতালের পক্ষ থেকে বড় কয়েকজন আলেম এবং হুজুরকে আমন্ত্রণ জানানো হল। তারা হাসপাতালে এসে সম্পূর্ণ আইসোলেশন ওয়ার্ড এবং অন্যান্য স্থানে কোরআন খতম দিলেন, দোয়া পড়লেন। হুজুররা কোরআনের আয়াত পাঠ করে পানি পড়া ছিটিয়ে হাসপাতালের পরিবেশ পবিত্র করার চেষ্টা করলেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করল। সেই পুড়ে যাওয়া রোগীর জিনটিকে আর দেখা গেল না। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ফরিদুল ভাইয়ের ঘটনাটি আমি যতটা সম্ভব গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হয়েছে। ফরিদুল ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম এবং তিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। ফরিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভূত ডট কম এর সাথে আপনার এই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা কখনো ভৌতিক পরিস্থিতির শিকার হন না বলে জিনভূত সংক্রান্ত বিষয়গুলি বিশ্বাস করতে চান না। কিন্তু যারা ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হন, একমাত্র তারাই বোঝেন এইসব অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর। তেমনি আমার কিছু বন্ধু বান্ধব এবং আশেপাশের চেনা পরিচিত অনেকেই আছেন যারা ভূত এফএম বা ভূত ডট কম শুনি বলে এগুলোকে মিথ্যা এবং অবাস্তব বলে হাসি তামাশা করে উড়িয়ে দেয়। তাই আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল। তারপরে তিনি তার নাম লিখেছেন, কোথা থেকে লিখেছেন সেটাও জানিয়েছেন। আমি পুরো ঠিকানা না দিয়ে শুধু বলছি এই ঘটনাটি এসেছে নাটোর থেকে। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সাথে আছি। আমি এর আগেও ভূত এফএম এবং ভূত ডট কমে মোট দুইবার ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো তা সিলেক্টেড হয়নি। আজকে তৃতীয়বারের মতো আবার নতুন একটি ঘটনা পাঠালাম। আশা করি এই ঘটনাটি গ্রহণযোগ্যতা পাবে আর ঘটনাটি পড়ে শোনাবেন। না শোনালেও কোনো আপত্তি নেই, তবে ঘটনাটি পড়ে শোনালে আমার কষ্ট করে লেখাটা সার্থক হবে। আপনার কণ্ঠে ইমেল স্টোরি শুনলে একটা অনুভূতি হয়, একটা ভালো লাগা কাজ করে। নিশি রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে যখন ঘটনা শুনি, তখন ঘটনাগুলোর বাস্তবতা আর ভয়াবহতা উপলব্ধি করতে পারি। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসা যাক। এই বছর গত কুরবানি ঈদের প্রায় 15-20 দিন আগে আমার খালাতো ভাই রাফসান আমাকে ফোন করে বলে এবার ঈদে তাদের বাসায় বেড়াতে যেতে। একটু বলে রাখি, এই বছর বলতে তিনি ঘটনাটি পাঠিয়েছিলেন এই বছরে নয়। কিন্তু তারপরে তিনি লিখছেন,
তার সাথে অনেকক্ষণ কথা হয় এবং এক পর্যায়ে তার মা অর্থাৎ আমার খালাকে ফোন ধরিয়ে দেয় এবং খালাও বলেন, অনেকদিন তো হলো বেড়াতে আসিস না, এবার ঈদে বেড়াতে আসলে ভালো লাগবে। আমিও ভাবলাম বেশ অনেকদিনই হলো খালার বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, এবার না হয় ঘুরেই আসি। তারপর খালার সাথে কথা শেষ করে আমি আমার মামাতো ভাই নীরবকে ফোন করে জিজ্ঞেস করলাম ঈদের পরের দিন তার কোনো প্ল্যান বা কোনো কিছু আছে কিনা। তখন সে বলল না, ঈদের পরের দিন সে ফ্রি থাকবে। তখন তাকে বললাম ঠিক আছে, তাহলে ঈদের পরের দিন বগুড়া যাব রিনা খালার বাসায়। খালা ও রাপসান অনেক বলল তাদের বাসায় বেড়াতে যাওয়ার কথা, তাই ভাবলাম তোকেও সাথে নিয়ে যাই। এই কথা শুনে নীরব খুব খুশি হয়ে সহমত প্রকাশ করল। এইভাবে দেখতে দেখতে ঈদ চলে আসলো। তারপরে যথারীতি ঈদের পরের দিন আমরা প্ল্যান মোতাবেক আমি আর আমার মামাতো ভাই নীরব সকাল সকাল বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। বেলা ১১টা নাগাদ আমরা খালাদের বাসায় পৌঁছাই। খালা, খালু, রাফসান সবাই আমাদের দেখে বেজায় খুশি। তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তিন ভাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করার পর আমি, নীরব ও রাফসান একই সাথে শুয়ে পড়লাম। ভয়ের ঘটনা শুনছিলাম। রাফসান উঠে বলল, ভাই আমার একটা ঘটনা জানা আছে। আমিও সাথে সাথে কৌতূহলী হয়ে তাকে ঘটনা বলতে বললাম। তখন সে বলতে শুরু করল। ঘটনাটি আমি জানি অনেক আগে থেকে। ঘটনাটি আমার ক্লাসমেটের সাথে ঘটেছিল এবং মূলত আমি তার মুখ থেকেই শুনেছি। আমি তার মতো করেই বলছি। সাল ২০১৭। তখন আমি সবেমাত্র ক্লাস নাইনে পড়ি। আমাদের গ্রামের এক গ্রাম পরে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে অনেক বড় একটা মেলা হয়। হাজার হাজার মানুষের ভিড় জমে সেখানে। মেলার নামটি বললে হয়তো বগুড়ার অনেকেই চিনে থাকবেন, তাই সঙ্গত কারণে ওই মেলার নামটি উল্লেখ করলাম না। তবে এইটা বলতে পারি, মেলাটি অনুষ্ঠিত হয় বগুড়া জেলার গাবতলি উপজেলায়। লিসনার্স, আপনারা যারা বগুড়া জেলার গাবতলি উপজেলা থেকে শুনছেন তারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি কোন মেলার কথা বলছি। যাই হোক, যথারীতি সেই দিন আমরা চারজন বন্ধু মিলে একসাথে গিয়েছিলাম মেলায়। যেহেতু মেলাটি অনেক বড় আর বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে, তাই সেই মেলায় সার্কাস এবং যাত্রা পালারও আয়োজন করা হয়। আশেপাশের অনেক এলাকা থেকে বহু মানুষ আসে ওই মেলায়। আমরা মেলায় পৌঁছানোর আগে থেকেই প্ল্যান করে রাখলাম, আগে সার্কাস দেখব, তারপর রাতে যাত্রা দেখব। যেই কথা সেই কাজ। আগে সার্কাস দেখা শেষ করে মেলায় ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলো। তারপর একটা সময় টিকিট কেটে রাত ১০টার শোয়ে ঢুকে পড়লাম। বেশ কিছুক্ষণ পর যাত্রাপালা দেখতে দেখতে হঠাৎ কিছু লোকের ভেতর কোন একটা কারণে গণ্ডগোল বা ঝামেলা হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। সেখানে অনেক লোকের ভিড়, আমি আমার বন্ধুদের সেই ভিড়ে হারিয়ে ফেলি। তাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার কাছে এবং আমার অন্য কোনো বন্ধুর কাছে মোবাইল ফোন ছিল না। একজন আরেকজনকে ফোন করে খুঁজে বের করব সেই উপায় নেই। এক পর্যায়ে যাত্রার প্যান্ডেল থেকে বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়লাম। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি তাদের খুঁজে না পাই তাহলে আমাকে একা একাই বাড়ি ফিরতে হবে। রাত তখন কয়টা বাজে জানি না। মেলার একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই কয়টা বাজে? তিনি বললেন ১১:৪৭। এবার আমার টনক নড়ে উঠল। ১২টা বাজতে যাচ্ছে, আমি একা একা বাড়ি যাব কিভাবে? আশেপাশে চেনা পরিচিত কাউকে দেখছি না। আমার বাড়ি ছিল মেলা থেকে উঠতে গেলে পায়ে হাঁটা ৩০-৩৫ মিনিটের পথ। এখন বাড়ি যাব কি করে আমি? এইটা ভাবতে ভাবতেই টের পেলাম চিন্তায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। আরো বেশ কয়েক মিনিট ধরে অপেক্ষা করতে লাগলাম যদি পরিচিত কাউকে পাওয়া যায় সেই আশায়। কিন্তু না, আমার অপেক্ষা বৃথা। অবশেষে কোনো উপায় না পেয়ে মনে সাহস সঞ্চয় করে একাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যা আছে কপালে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। বাড়ি না ফিরলে আব্বু আম্মু অনেক দুশ্চিন্তা করবে। এইসব ৭-৫ ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। কাছে না আছে কোনো মোবাইল ফোন, না আছে আলো, যদিও হালকা জ্যোৎস্নার আলো ছিল আকাশে। আপনারা যারা গ্রামে বাস করেন তারা হয়তো জানেন, চৈত্র বৈশাখ মাসে গ্রামে গঞ্জে মেলা সাধারণত লোকালয়ের পাশে ফাঁকা মাঠ বা বিলের ভেতর আবাদে জমিয়ে চৈতালি ফসল, যেমন বিশেষ করে গম বা অন্যান্য ফসল কাটার পর সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে। হাঁটতে হাঁটতে মেলা পেরিয়ে লোকালয়ের মেইন রাস্তায় উঠতেই দুই একজন লোক দেখে মনে একটু স্বস্তি ফিরে পেলাম। এইটা ভেবেছে অনেকটা পথ হয়তো একসাথে যাওয়া যাবে, কিন্তু না, সেই স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হল না আমার জন্য। কিছুটা পথ যেতে না যেতেই যেই দু একজন লোক ছিল তারা তাদের নিজেদের মতো চলে গেল আপন গন্তব্যে, আর আমাকে যেতে হবে অন্য একটা পথ দিয়ে। হাঁটতে শুরু করলাম আমার বিকল্প রাস্তা ধরে। এভাবে কিছুটা পথ আসতেই আমার হাতের টানে রাস্তা থেকে একটু দূরেই ছিল একটি ঈদগাহ মাঠ এবং তার সাথে লাগোয়া একটি কবরস্থান। স্বাভাবিকভাবে তার আশেপাশে ছিল কিছুটা ঝোপঝাড়। সেখানে আসতেই হঠাৎ করে গাছ ছমছম করতে লাগল, এইটা মনে করে যে পাশেই কবরস্থান। তারপরে এদিক সেদিক না তাকিয়ে সামনে হাঁটতে লাগলাম। এভাবে হাঁটতে হাঁটতে কিছুটা পথ যেতেই মনে হল আমার পেছনে কিছু একটা আছে। এমনটা মনে হতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল আমার। পেছনে ঘুরে তাকাব কি তাকাবো না ভাবতে ভাবতেই ভয়ে ভয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই এক মুহূর্তে ঘুরে তাকালাম পেছনে। তাকাতেই দেখি একটা কুকুর আসছে আমার পেছন পেছন। তখন যেন একটু স্বস্তি ফিরে আসে আমার ভেতরে। তারপর আবার হাঁটতে শুরু করলাম। এভাবে এক পর্যায়ে লোকালয় ছেড়ে আসতেই এক জায়গায় তিন রাস্তার মোড় পড়ে, আর সেখানেই বসত বাড়ি অর্থাৎ লোকালয়ের শেষ প্রান্তর। সেখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকেই ঘটে আমার ভয়ের সূত্রপাত। মোড়ের উপর দাঁড়াতেই হঠাৎ করে আমার পেছন পেছন আসা কুকুরটির কথা মনে হতেই পেছনে তাকিয়ে দেখি কুকুরটি আর আমার পিছু পিছু আসছে না, কোথায় যেন চলে গেছে, ঢুকে গেছে হয়তো আশেপাশে কোনো বাড়ির ভেতর। কুকুরটির কথা ভেবে নিজেকে কেন জানি না খুব একা মনে হতে লাগল। এইটা ভেবেছে অনেকটা পথ কুকুরটি আমার হাঁটার সঙ্গী ছিল। যাই হোক, আর ভাবলাম না কুকুরটির কথা, কিন্তু কেন জানি না লোকালয় ছেড়ে আসতেই আমার মন আর সামনে যেতে সায় দিচ্ছিল না। কেননা সামনে পড়বে এক বিশাল বড় জঙ্গল, জঙ্গলটি প্রায় 300-400 মিটার জুড়ে। সেই জঙ্গলের পাশ ঘেঁষে চলে গেছে আমার বাড়ি ফেরার রাস্তা, আর ওই রাস্তার ধারে জঙ্গলের সাথেই রয়েছে অনেক বড় আর পুরাতন একটা তেঁতুল গাছ, যেই গাছটি দূর থেকে চাঁদের হালকা আলোতে দেখে জীবন্ত মনে হচ্ছে। মনে হচ্ছে বিশাল একটি দানব সামনে ঠায় দাঁড়িয়ে আছে আমারই অপেক্ষায়। এছাড়া ঘন জঙ্গলের ভেতরে রয়েছে দেবদারু গাছ, গাব গাছ, আরও বিভিন্ন ধরনের ছোট বড় ঘন গাছপালা। এছাড়াও ওই জঙ্গলের দক্ষিণ পাশে রয়েছে একটি গোত্রীয় কবরস্থান, আর জঙ্গলের সামনে পেছনে দুই দিকেই রয়েছে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আশেপাশে নেই কোনো বসত বাড়ি। কোনো মতে একবার জঙ্গলটি পার হতে পারলেই বেঁচে যাই আমি, কারণ জঙ্গলটি ছেড়ে কয়েক কদম গেলেই সামনে বাজার। কিন্তু জঙ্গলটি পার হব কিভাবে? ছোটবেলা থেকে ওই জঙ্গলকে কেন্দ্র করে অনেকের মুখে অনেক কথা শুনেছি। এত কিছুর চিন্তা মাথায় আসতে যেন একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল আমার শরীরের শিঁড় দ্বারা দিয়ে, দাঁড়িয়ে গেল শরীরের প্রত্যেকটা লোম। একবার ভাবলাম আশেপাশে কোনো বাড়ির কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করব আমাকে জঙ্গলটি পার করে দেবে কিনা। আবার ভাবলাম এই মধ্যরাতে কেই বা আসবে আমাকে এগিয়ে দেওয়ার জন্য, সকলেই হয়তো ঘুমিয়ে পড়েছে। কাউকে ডাকার কথা ভেবে আবার লজ্জাও পেলাম, মনে মনে নিজেকে সাহস দিলাম, ছেলে মানুষের আবার ভয় কিসের? তারপরও ভয় কি আর ছেলে মেয়ে মানে? মনে মনে কি করব এইসব ভাবতে ভাবতে শেষবারের মতো বুক ভরা আশার আলো নিয়ে ঘুরে তাকালাম পেছনে। যদি কেউ আসে? পেছনে তাকিয়েই দেখি দূর থেকে কেউ যেন হেঁটে এগিয়ে আসছে আমার দিকে, যেন ধরে প্রাণ ফিরে পেলাম। মুহূর্তে এই খুশিতে আত্মহারা হয়ে পড়লাম। এই খুশি যেন পৃথিবীর সমস্ত খুশিকে নিমিষেই হার মানিয়ে দিতে পারে। এক পা দুই পা করে লোকটি কাছে আসতেই দেখি আমাদেরই এলাকার ফিরোজ ভাই। তিনি কাছে আসতেই তাকে বলি,
ভাই একা একা যেতে পারছি না, আপনি এসেছেন খুব ভালোই হয়েছে,
এই বলে তার সাথে হাঁটা শুরু করি। আমি হাঁটতে হাঁটতে একটা বিষয় লক্ষ্য করলাম, ফিরোজ ভাই কোনো কথা বলছে না, চুপচাপ হেঁটে চলেছে। তাকে জিজ্ঞেস করলাম,
ভাই যাত্রাপালা কি শেষ হয়েছে?
কিন্তু কোনো উত্তর নেই। আমি আর কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ চলতে চলতেই হঠাৎ দেখি ফিরোজ ভাই সেখানে নেই। আমার সাথে কি ঘটতে চলেছে আমি বিন্দু মাত্র টের পাইনি। আশেপাশে সামনে যতদূর চোখ যায় ফিরোজ ভাইকে দেখা যাচ্ছে না। দুই সেকেন্ডের ব্যবধানে একটা মানুষ, জলজ্যান্ত মানুষ, কোথায় যাবে? তখনই হঠাৎ আবার কেমন যেন একটা অজানা ভয়ে বুকের ভেতরটা ছ্যাঁপ করে উঠল। আমার জন্য সামনে কি অপেক্ষা করছে তা হয়তো তখনও আন্দাজ করতে পারিনি আমি। কোনো কিছু না ভেবে ভয় ভয় আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করলাম সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে দূর থেকে এক পলকের জন্য চোখ যায় সেই তেঁতুল গাছের দিকে। দূর থেকে এক ঝলকের জন্য দেখে আমি কিছু বুঝতে পারিনি। আর একটু কাছে আসতেই আবার চোখ যায় সেদিকে। এবার ভালোভাবে লক্ষ্য করতেই দেখি ধপধপে সাদা কাপড় পরা একটা লাশ গাছের ডালে দড়িতে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। মুখটা ছিল ফ্যাকাশে। ভয়ঙ্কর দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আর এক হাত সমান একটা লম্বা জুভা ঝুলে আছে সামনের দিকে। কি কদাকার সেই চেহারা! এমন একটি দৃশ্য দেখে সেখানে কোন সুস্থ স্বাভাবিক মানুষ স্থির থাকতে পারে না। এটি দেখে আমার কলিজাটা এক লাফে যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইল। দৌড়ের গতি আরো বাড়িয়ে দেই। এগিয়ে যেতেই একসময় পেছন থেকে রক্ত হিম করা একটা কর্কশ কণ্ঠ আমি শুনতে পাই। আমার প্রাণ যায় যায় অবস্থা, তবু আমার দৌড় থামবার নয়। প্রাণটা যেন হাতে নিয়ে আমি দৌড়াচ্ছি, সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। আমি মনে মনে বলছি, আজকে বেঁচে গেলে জীবনে আর কোনোদিন রাতে বাড়ি থেকে বের হব না। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় পার হয়ে চলে আসি সেই জঙ্গল ও তার পাশে থাকা কবরস্থানটিতে। সামনেই দেখা যাচ্ছে বাজারের ভেতর চলতে থাকা ল্যাম্পপোস্টের আলো। আবার যেন আমার ধরে প্রাণ ফিরে পেলাম, যেন ফিরে পেলাম নতুন একটি জীবন। আর ল্যাম্পপোস্টের আলোই যেন আমার বেঁচে থাকার এক নতুন আশার আলো। বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। বাজার থেকে আর মাত্র মিনিট আট দশেক হাঁটলেই আমার বাড়ি। ক্লান্ত শরীর নিয়ে সামনে গিয়ে ধপ করে বসে পড়লাম একটা দোকানের বেঞ্চের উপর। ছাড়লাম এক স্বস্তির দীর্ঘশ্বাস। তৎক্ষণাৎ হেঁটে চলার মতো বিন্দুমাত্র শক্তি নেই আমার শরীরে। সারা শরীর ঘামে ভিজে একাকার। রাত তখন কয়টা বাজে জানি না, তবে অনুমান করলাম বাজে হয়তো প্রায় সাড়ে বারোটার মতো। কিছুক্ষণ হাঁপ ছেড়ে শরীরের ঘাম শুকাতেই উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে উদ্যত হলাম। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, এখনো যে ঘটনার চূড়ান্ত পর্ব বাকি। আমিও মনে মনে ভাবছিলাম হয়তো এখানেই শেষ, হয়তো ভালো হতো সেটা। কিন্তু না, নিয়তি আবার আমাকে ভুল প্রমাণ করল। কে জানত সামনে আবারও চূড়ান্ত ভয় অপেক্ষা করছে। বাজারের পূর্ব পশ্চিম দিকে চলে গেছে মেইন রোড। বাজারের পশ্চিম দিকে কিছুটা দূরে কয়েকটা বাড়িঘর থাকলেও পূর্ব দিকে কোনো ঘন বসতি নেই, কোনো বসত বাড়ি নেই প্রায় এক দেড় কিলোমিটার পর্যন্ত। আর কোনো ভয় নেই মনে করে হাঁটছিলাম রাস্তার এক পাশ ধরে। রাস্তার দুই পাশে বড় বড় করই গাছ, আর তার দুই পাশে ফাঁকা মাঠ। মাঠের দিকে যতটা চোখ যায় ততটাই ধুধু করছে। করই গাছের পাতার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো মাঝে মাঝে উঁকি দিচ্ছে আর এসে পড়ছে রাস্তার ওপর। আবার কোনো কোনো জায়গায় ছোপ ছোপ অন্ধকার, আশেপাশে নেই কোনো সারা শব্দ, শুনশান নিরবতা। মাঝে মাঝে কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসে বেজে ওঠা করই গাছের পাকা ফলের ঝনঝন শব্দ। ফাঁকা মাঠের দিক থেকে বয়ে আসা মিলমিলে ঠান্ডা বাতাসের হাহাকার যেন শোনা যাচ্ছে এবং মনে হচ্ছে সেটা অশুভ কোনো ঘটনার সংকেত। এভাবে কিছুটা পথ আসতেই সামনে পড়ে একটা কালভার্ট। দূর থেকে কালভার্টের ওপর সাদা কিছু একটার অস্তিত্ব বুঝতে পারি। ভয় যেন আবারও আমাকে পেয়ে বসল। শরীরটা আবার ঝাঁকি দিয়ে উঠল এক মুহূর্তের জন্য। আবারও সাথে সাথে শরীরের সব পশম দাঁড়িয়ে গেল। এদিকে ভয় না পাওয়ার জন্য নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে আমি বলতে লাগলাম, হয়তো কোনো সাদা কাগজ, নয়তো হতে পারে কোনো পলিথিনের ব্যাগ।
এক পা দুই পা করে একটু সামনে এগিয়ে এসে ভালোভাবে তাকাতেই আমার কলিজাটা ধরাস করে উঠল। দেখি সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে আমার সামনে। আমার প্রাণটা আবারও বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি আবার আল্লাহর নাম নিয়ে লাশটিকে পাশ কাটিয়ে ডানে বামে না তাকিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম সামনের দিকে। পেছন থেকে ভেসে আসছে কর্কশ কণ্ঠস্বর, হাসি। দৌড়ে কিছুটা পথ আসতেই খেয়াল করলাম সেই হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। তবে হঠাৎ এক সময় দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তের জন্য মনে হল কেমন যেন আলাদা একটা শব্দ আসছে পেছন থেকে। আমি দৌড়াতে দৌড়াতেই পেছন ঘুরে তাকাই আর দেখতে পাই সেই লাশটিকে। আমার মনে হতে লাগলো আমার প্রাণটা এবার বেরিয়েই যাবে, আজকেই আমার জীবনের শেষ দিন। ভয়ের পরিমাণটা তখন চূড়ান্ত মাত্রায়, আর সহ্য করতে না পেরে কেঁদেই ফেলি। তবু এক বিন্দু পরিমাণ বাঁচার আশা নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়াতে থাকি, কিন্তু পথ যেন শেষই হয় না। দৌড়াতে দৌড়াতে এক সময় দূরে দেখতে পেলাম আলো নিয়ে কেউ একজন এগিয়ে আসছেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সামনে আসতে থাকা সেই লোকটির কাছে যেতেই চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই তার সামনে। তারপর আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরে দুই দিন পর। জ্ঞান ফিরতেই আমি আমাকে আমাদের বিছানায় আবিষ্কার করি। আম্মু পাশে বসে মাথায় জলপট্টি দিচ্ছে। বিছানায় যখনই উঠে বসতে যাব তখনই মাথায় প্রচণ্ড যন্ত্রণা, সারা শরীর জুড়ে প্রচণ্ড ব্যথা আর জ্বর। বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। তখন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল ওই রাতে। আমি সব কিছু খুলে বলি। তারপর আম্মু জানায় সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরতে দেরি করছিলাম তখন আব্বু এগিয়ে যায় এবং তিনি দেখতে পান যে আমি দৌড়ে আসছি, আর তখনই আমি আব্বুর সামনে এসে চিৎকার দিয়ে পড়ে যাই। আব্বুই আমাকে বাসায় নিয়ে আসে। তারপর ভয় পেয়েছি শুনে আব্বু আমাদের এলাকার মাদ্রাসার বড় হুজুরকে ডেকে নিয়ে আসলে তিনি বলেন ওই রাতে আমাকে একটা দুষ্ট জিন একা পেয়ে ভয় দেখিয়েছে, সে ওই জঙ্গলের পাশে তেঁতুল গাছে থাকে। তিনি বলেন তুমি ছোট বলে আল্লাহর রহমতে সে তোমার কোনো বড় ক্ষতি করেনি। এই বলে তিনি ঝাড়ফুঁক করে পানি পড়া দেন আর বলেন রাতে বাইরে না যেতে। তারপর বেশ কিছুদিন জ্বর থাকার পর ধীরে ধীরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। সুস্থ হওয়ার পর একদিন ফিরোজ ভাইকে ওই দিনের ঘটনা জিজ্ঞেস করলে তিনি বলেন উনি নাকি সেদিন মেলা থেকে সন্ধ্যার দিকেই বাড়ি ফিরে এসেছিলেন। এই বলে রাফসান তার ক্লাসমেটের সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করে। লেখালেখি করার তেমন একটা অভ্যেস নেই, জানি না ঠিকমতো গুছিয়ে লিখতে পেরেছি কিনা। লেখার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে অবশ্যই একবার জানাবেন। আমার জানা আরো কিছু ঘটনা আছে, এইটা যদি সিলেক্টেড হয় পরবর্তী ঘটনাগুলো পাঠাব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আবারও বলছি ঘটনাটি এসেছে নাটোর থেকে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার ঘটনা, এবং যদি শুনে থাকেন তাহলে পরের ঘটনাগুলো পাঠিয়ে দিন, সেটাই অনুরোধ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাই। ঘটনায় যাচ্ছি। সবেমাত্র দুই মাস হল আমি পড়াশোনার খাতিরে দেশের বাইরে রাশিয়াতে অবস্থান করছি। রাশিয়ার একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে
আমি পড়াশোনা করছি, ইউনিভার্সিটির ডর্মে থাকি। আমি আমার ডর্মের বিবরণ দেই। আমি যেই ডর্মে থাকি সেটি অনেক পুরনো, বলতে গেলে সোভিয়েত আমলের, কিন্তু তারপরও বিল্ডিংগুলোর অবস্থা বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির বিল্ডিংয়ের থেকে ভালো। দেখে বোঝার কোনো উপায় নেই এগুলো এত পুরনো। আমাদের সব হোস্টেল ভবন 15 তলা করে, আর প্রতিটা ফ্লোরে স্টুডেন্টদের জন্য 9টি করে রুম রয়েছে। প্রতি রুমে 4 জন করে থাকি আমরা। আমি যেই ফ্লোরে থাকতাম সেই ফ্লোরে 8টি রুম খোলা, 1টি বন্ধ, আর প্রতি ফ্লোরে একটি কমন কিচেন, কমন ওয়াশরুম রয়েছে, যার মধ্যে আলাদা আলাদা 10টি ওয়াশরুম রয়েছে। যেদিন হোস্টেলে উঠি তারপর থেকে কিছুদিন ভালোই চলছিল। নতুন মানুষ, নতুন পরিবেশ, আর রুমমেটগুলোও মনের মতোই পেয়েছিলাম। সমস্যাটা শুরু হয় 5 থেকে 6 দিন পর। প্রতি রাতেই ঘুম ভাঙত, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো। এইভাবে টানা 4-5 দিন যাওয়ার পর বলতে গেলে একটা অভ্যেস হয়ে যায়, রাতে ওয়াশরুমে যাওয়া হয়। কয়েকদিন আমি একা একটা জিনিস অনুভব করি, আমি যেই দিন রাতে যাই আমার সাথে আশেপাশের ওয়াশরুমগুলোতে কেউ থাকে, ফ্ল্যাশ ইউজ করে, আর সেই শব্দ আমি পাই। তো জিনিসটা আমি কখনো তেমন গুরুত্ব দেইনি। একদিন রাতে কেন যেন ইচ্ছে হল যে একটু ওয়াশরুমে ওয়েট করি, দেখি কে আছে। যদি কেউ থাকে তার সাথে কথা বলা যাবে, কারণ একে তো নতুন এসেছি, তারপরে জেগেও আছি, কাউকে তেমন চিনিও না। তো এইভাবে অনেকক্ষণ ওয়েট করলাম, কাউকে ওয়াশরুম থেকে বের হতে বা ঢুকতে দেখিনি। একটা সময় বিরক্ত হয়েই আমি রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। এর পরের দিনও একইভাবে রাতে ওয়াশরুমে গেলাম, আবার সেই অদ্ভুত অনুভূতি, ওয়াশরুমে আমার সাথেই কেউ আছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে মিররের সামনে গিয়ে বেসিনে হাত ধুচ্ছি, এমন সময় একটি ওয়াশরুমের লক খোলার সাউন্ড পেলাম। বুঝলাম কেউ বের হচ্ছে। কৌতূহলী হয়ে মিরর দিয়ে দেখার চেষ্টা করলাম কে বের হচ্ছে। প্রায় অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও কাউকেই বের হতে দেখলাম না। জাস্ট লক্ষ্য করলাম দরজাটা হালকা খুলে আছে, আর সেখানে ভেসে আসছে দাঁতের সাথে দাঁত ঘষার শব্দ। সাউন্ডটা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি আমি। একটু অবাক হলাম, 2-3 মিনিট অপেক্ষা করেও কাউকে না দেখতে পেয়ে বিরক্ত হয়েই সেই ওয়াশরুমের দরজার সামনে যেয়ে দরজাটা সরিয়ে দেখি, ভেতরে কেউ নেই। মনের মধ্যে তখন একটু ধূপ করে উঠল। কিছুটা ভয় নিয়েই বাকি দরজাটুকু খুলে ভেতরে দেখলাম কেউ নেই। এরপর আমি সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে আমার রুমে এসে শুয়ে পড়ি। এর কিছুদিন পর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। একইভাবে রাতে ওয়াশরুম থেকে বের হয়ে বেসিনের সামনে হাত ধুচ্ছি, মিররে চোখ পড়তে লক্ষ্য করলাম ওয়াশরুমের জানালার বাইরে থেকে একটি ছায়া মূর্তি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো তার জলজল করছিল। এরপর আমি আমার চোখ মিরর থেকে সরিয়ে নিচের দিকে তাকিয়ে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, আর তখনই একটা ধাক্কা খেলাম। আমি আমার রুম খুঁজে পাচ্ছি না। প্রথমে বলেছিলাম আমার ফ্লোরে 1টা রুম বন্ধ ছিল। আমি যে রুমে যাচ্ছিলাম সেই রুমের সামনেই দেখি সেই রুম নাম্বার। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো ফ্লোরে শুধু 1টি নাম্বার, অর্থাৎ সব রুমের নাম্বার 1। মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে আছি। আল্লাহকে স্মরণ করে দোয়া পড়তে লাগলাম। এরপর আমি দেখলাম কোন একটা রুমের দরজা একটু খুলেছে, হয়তো কেউ উঠেছে। সাহায্যের জন্য দ্রুত সেই রুমে ঢুকে পড়লাম। ঢুকে দেখি রুমটি পুরো অন্ধকার। মনে হল দরজা হয়তো কেউ লাগিয়ে দিয়েছে। আমি ভয় পাচ্ছি, এমন সময় মনে হল কিছু একটা আমার কাঁধের সাথে ধাক্কা খেল। আমি মোবাইলের ফ্ল্যাশ অন করে যা দেখতে পাই, আমি আমার জীবনে কখনো আর তা দেখতে চাইব না। আমি দেখলাম 3টি মেয়ের ঝুলন্ত লাশ, আর সেটা হ্যাঙ্গিং ল্যাম্পের সাথে ঝুলে আছে। চোখগুলো মনে হচ্ছে বের হয়ে আসবে, মুখে অদ্ভুত হাসি। আমি কোন রকমে রুম থেকে বের হতে যাচ্ছিলাম। বের হতে গিয়ে দেখি রুমটির লক, দরজা খুলছে না। প্রচন্ড ভয় পাচ্ছিলাম। মনে মনে ভাবতে লাগলাম
আজ হয়তো আমার শেষ দিন। বাবা মার কথা খুব মনে পড়ছিল, হয়তো তাদের আর দেখতে পাব না। দরজার সামনে দাঁড়িয়ে থেকে এক পলকে আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ল। আল্লাহকে ডাকতে ডাকতে কখন যে সেখানেই ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। পরের দিন ঘুম ভাঙতেই দেখি আমি আমার বিছানায়। রুমমেটরা আমাকে দেখেই কাছে এসে বলল, আজকে সকালে ক্লিনার ওয়াশরুম ক্লিন করতে গিয়ে আমাকে ওয়াশরুমে পড়ে থাকতে দেখেছে, এবং সে যখন চিৎকার করতে থাকে আমাকে দেখে, তখন সবাই তাদের রুম থেকে বেরিয়ে আসে এবং আমাকে খুঁজে পায়। তারপর তারা আমাকে ধরে এই ঘরে নিয়ে আসে। আমাকে তারা প্রশ্ন করে কি হয়েছিল। আমি জাস্ট বললাম মাথা ঘুরে পড়ে গিয়েছি। এরপর খবর নিয়ে জানতে পারলাম হোস্টেলটিতে কিছু সমস্যা আছে। এই হোস্টেলগুলো কম্বাইন্ড, ছেলে এবং মেয়ে উভয়ই থাকে। লাস্ট 45 বছরে নাকি 100টিরও বেশি এই হোস্টেলে সুইসাইডের ঘটনা ঘটেছে। যে রুমটার কথা মেনশন করছিলাম, প্রথমে ওই রুমে 4 মেয়ে থাকত। একদিন বিকেলে 4 মধ্যে একজন ইউনিভার্সিটি থেকে এসে দেখতে পায় যে তার 3 রুমমেট লাশ হয়ে ঝুলে আছে। সে তা দেখে চিৎকার করতে থাকে এবং সেখানেই সেন্সলেস হয়ে যায়। যারা সুইসাইড করে তার মধ্যে 2 মেয়ে, কাউকে পছন্দ করত তারা, হয়তো সম্পর্কে টানাপোড়েনের কারণেই তারা সুইসাইড করে, কিন্তু বাকি একজনের কারণ জানা যায়নি। আর যেহেতু তাদের সুইসাইডের কোনো অফিসিয়াল কারণ খুঁজে পায় না পুলিশ, তাই সুইসাইড কেস হিসেবেই ফাইল বন্ধ করে দেয়। এর কিছুদিন পরে সেই 2 ছেলের একজনের নার্ভ কাটা লাশ ওয়াশরুমে পাওয়া যায়, আরেকজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে ওই রুমে কেউ থাকতে পারত না। যারাই থাকত প্রতিদিন তারা নানানভাবে ভয় পেত। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে এই রুমটি বন্ধ করে দেবে। লাস্ট 15 ধরে রুমটি বন্ধ। আমার সাথে এমন কেন হল আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। আমি এরপর থেকে এই হোস্টেলটিতে আর থাকিনি। হোস্টেলের কমান্ডারের সাথে কথা বলে আমি হোস্টেলটি ছেড়ে অন্য একটি হোস্টেলে গিয়ে উঠি। এরপর থেকে আল্লাহর রহমতে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। জানি না ঘটনাটি কতটা গুছিয়ে লিখতে পেরেছি। আমি বলবো যে আপনার ঘটনা শেষ, এখন বলাই যায়। আপনি ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখেছেন, সুতরাং এটা পড়া একটু সমস্যাই। তারপরে যদি দাড়ি, কমা এবং মানে বানান যদি কোন জায়গায় সমস্যা থাকে তাহলে পড়া আরো কঠিন। সো আমি বলবো যে যারাই আমাকে লেখা পাঠান তারা একবার রিডিং যদি পড়ে নেন পাঠানোর আগে লেখার পরে, তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ঘটনাটি অদ্ভুত এবং আশা করছি যে আপনি ভালো আছেন, ভালো থাকবেন অলওয়েজ, সেই প্রার্থনাই করি। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়।
Spirit, be here with me.
Bhoot.com. The fear returns. With Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এইবার একটা অডিও ক্লিপে যাবার পালা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আব্দুল্লাহ লাহাত মিরপুর থেকে বলছি। আমি বর্তমানে একটি বিপিও কোম্পানিতে জব করছি। রাসেল ভাই, শুরুতেই আমি একটি কথা বলতে চাই, আমি আপনার অনেক 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 বড় একজন ফ্যান ভাই। আমি সেই 2010 থেকে আপনার ভূত এফএম শো শুনে আসছি। আমার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ সম্পর্কে যত ধরনের জ্ঞানার্জন, যত আগ্রহ, সব কিছুই আপনাকে দিয়ে শুরু। তো যদিও এতদিন এত লম্বা সময় পার হওয়ার পরেও আমি কোনোদিনও কোনো ঘটনা পাঠাইনি, কিন্তু আজকে কি জানি না কি কারণে যেন মনে হলো যে আমার সাথে যে জিনিসগুলো ঘটছে বা যে জিনিসগুলো আমার সাথে ঘটে গেছে, যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, এগুলো আমার হয়তো বা আপনাদের সবার সাথে শেয়ার করা উচিত। তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, এটা মূলত আমরা এর আগে যে বাসাটাতে থাকতাম ওই বাসা কেন্দ্রিক, আমরা বর্তমানে এই বাসাটাতে উঠেছি 4-5 মাস হলো। তো আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমাদের আগের বাসার, আর এই ঘটনাটা গত বছরের। তো আমি যখন এই ঘটনাটা ঘটে যে বাসাতে, ওই বাসার একটু বর্ণনাটা দিই। আমাদের বাসাটা ছিল একদম টপ ফ্লোরে 6 তলায়, উপরেই ছিল ছাদ, 7 তলাতে ছাদ। তো ওই বাসায় বেডরুম ছিল 3টা, ড্রয়িং ডাইনিং, ওয়াশরুম, বারান্দা, এরকম আর কি। তো আমি গত বছর যে সময় ঘটনাটা প্রথম ঘটে ওই সময় আমি বাসাতে ছিলাম না, আমি পড়াশোনার জন্য তখন ময়মনসিংহে ছিলাম। তো তখন মূলত আর কি ঘটনাটা, এই ইনসিডেন্টগুলো শুরু হয়। তো আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, এই 4 জনের ফ্যামিলি আমাদের। তো সবার প্রথমে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে আমার বড় বোন। কি হয় সেটা আমি বলছি, আমার বড় বোনের সাথে কোনো কারণে আমার একটা এক ধরনের কথা কাটাকাটি হয় ওভার দ্য ফোনে। তো আমি যেহেতু তখন ময়মনসিংহে ছিলাম পড়াশোনার জন্য, আমি ঢাকাতে 1 মাস বা 2 মাস পর পর আসতাম বাসায় কিছুদিন থেকে, তারপর আবার ময়মনসিংহে চলে যেতাম। তো তখন আমার বোনের সাথে আমার ওভার দ্য ফোনে একটু ভাই বোনের যেরকম কথা কাটাকাটি নর্মালি হয়ে থাকে, ওই রকম আর কি আমার একটা আমার বড় বোনের সাথে কথা কাটাকাটি হয়। তা আমি আমার বোনের প্রতিও রেগে আছি, আমার বোনও আমার প্রতি রেগে আছে, এরকম একটা সিচুয়েশন চলতেছিল ওই সময়। তো একদিন এরকম সময়ে, একদিন রাতের বেলা আমার বড় বোন ওর রুমে রাতের বেলা শুয়েছে। তো শোয়ার পরে অলমোস্ট অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো ওর রুমের একটা আর কি জানালা ছিল, থাই গ্লাস, তো ও এটা কি খুলেই ঘুমাতো, এদিক দিয়ে রাত্রেবেলা কি বাতাস আসতো রুম, ওর রুমটি একটু ব্যাক সাইডে ছিল। তো ওই জানালাটা খুলে রাখলে অনেক সুন্দর বাতাস আসতো, পুরো রুম ঠান্ডা হয়ে যেত, এই কারণে ওই জানালাও খুলেই ঘুমাতো ওই সময়। তো তখন তো ওর সাথে আমার ঝগড়া চলছে। তো রাতের বেলা ও ঘুমের ঘোরে হঠাৎ করে দেখছে যে বিছানাতে শুয়ে আছে, ওর পায়ের কাছে আমি যেন দাঁড়িয়ে আছি, আমার গায়ে কোনো জামা নেই, শুধু একটা ট্রাউজার পরে আমি দাঁড়িয়ে আছি, আমার হাতে একটা ছুরি। তো ও এই জিনিসটা দেখছে যে আমি ওইখানে খালি গায়ে ট্রাউজার পরা অবস্থায় হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমি শুধু দাঁড়িয়েই থাকি নাই, এই হাতের ছুরি নিয়ে আমি যেন ওকে মানে আক্রমণ করার জন্য ওর দিকে দৌড়ে তেড়ে আসতেছি ওর পায়ের কাছ থেকে। তো এটা দেখে ও ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে একেবারে মানে বিছানা থেকে উঠে গেছে। তো ওর চিৎকারে আমার আব্বা আম্মা দুইজনই তাড়াতাড়ি দৌড়ে ওর রুমে চলে আসছে, এসে বলতেছে কি হয়েছে কি হয়েছে। তা আমার বড় বোন বলতেছে যে আহাদ আসছে, ও এসে তো আমাকে মারতে চায়। তা আব্বা আম্মা দুইজনই বলতেছে যে আহাদ তো বাসাতেই নাই, ও তো ঢাকাতেই নাই, ও কিভাবে আসবে, ও কিভাবে এসে তোকে মারতে যাবে। তো বলতেছে যে না, আমি আহাতকে দেখছি, ও আমার কাছে আসছে, আয়েশা হাতে ছুরি নিয়ে আমাকে মারতে চাইছে। তা আব্বু পরে ওরে শান্ত করে বলছে যে দেখ, এগুলো হয়তো বা তোর মনের ভুল, ওর সাথে হয়তো বা তোর ঝগড়া লাগছে, কথা কাটাকাটি হয়েছে ভাই বোনের মধ্যে, তুই হয়তোবা স্বপ্নে ঘুমের ঘরে উল্টা পাল্টা দেখছোস, সমস্যা নাই, ঘুমায় যা, কিছু হবে না। তো জিনিসটা বুঝতে পারছে, তো ও ঘুমায় গেছে, ও ঘুমায় গেছে, ভালো কথা, সবাই শুয়ে পড়ছে। বাট সকালে ঘুম থেকে উঠার পরে ও যখন উঠলো, ঘুম থেকে উঠার পরে ও যখন ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য, বেসিং এ তখন আয়না তো দেখে যে ওর ডান হাতে এরকম আঁচড়ের দাগ, যে কোনো ধারালো কোনো কিছু দিয়ে কাটার চেষ্টা করা হলে যদি সে জায়গাটা কাটতে না পারা যায়, যেরকম একটা লাল আঁচড়ের দাগ থাকে ওই রকম আঁচড়ের দাগ। এই জিনিসটা দেখে, দেখে সাথে সাথে ও আমার আম্মাকে দেখায়, দেখায় বলে যে আম্মা এই যে আমি তো রাতে এরকম এরকম বলছিলাম, এই যে এই দেখো। তো এই জিনিসটা দেখে সবাই একদম আর কি বাকরুদ্ধ হয়ে যায় যে এটা কি হইল। তো আমি তখনও ময়মনসিংহ, আমি তার কিছুদিন পরে আবার ঢাকাতে আসি। তো এর মাঝখানে এক দুই তিন মাস পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে তখন আমার আম্মার সাথে আবার একটা ইনসিডেন্ট ঘটে। কিরকম একটা ইনসিডেন্ট? এই ঘটনাটা ঘটার কিছুদিন পরে আমার আম্মা দুপুরবেলা রান্নাবান্না করে, দুপুরে জোহরে নামাজ টামাজ পড়ে আম্মা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে আম্মার রুমে। তো বাসাতে আমিও নাই, আমি ময়মনসিংহ, আব্বাও বাইরে, আমার বড় বোনও অফিসে। তো আম্মা শুয়ে আছে, ঘুম আসছে কি আসছে না এরকম একটা ভাব ভাব। ইন দ্য মিন টাইম এরকম সময় আম্মা যেটা ফিল করলো যে আমাদের মেন গেট থেকে কেউ একজন জোরে দৌড়ে এসে আম্মার কানের কাছে এসে ঠিক এরকম একটা সাউন্ড করতেছে, ঠিক এরকম একটা সাউন্ড আম্মার কানের কাছে এসে, সেই আমাদের মেন গেট থেকে দৌড়ে এসে আম্মার কানের কাছে ঠিক এই টাইপের একটা সাউন্ড করতেছে। তো এই সাউন্ড পাওয়ার সাথে সাথে আম্মা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। তো আম্মা চিন্তা করতেছে যে এটা কি হইল। তো তখন ওই মানে জিনিসটা, রাতে আমার বাবা আসছে, বড় বোন আসছে, ওদের সাথে জিনিসটা শেয়ার করছে, বাট আমাকে কেউ কোনো কিছু বলেনি। তো আমি যখন যেরকমটা বললাম যে তার দুই তিন মাস পরে আমি ঢাকায় আসি, যখন আমি ঢাকায় আসি তখনও আমাকে তারা এই জিনিসটা বলেনি। এর মাঝখানে এই দুই তিন মাস পরে আমার বড় বোনের বিয়ে হয়। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড় বোন ওর শ্বশুর বাড়িতে চলে যায়, ওর রুম ফাঁকা। তো আমার যে রুম ছিল, আমি আমার রুম চেঞ্জ করে আমি আমার বড় বোনের রুমে ওর বিয়ের পর থেকে থাকা শুরু করি, ও যে রুমে ঘুমাত। তো আমি তখন একটা বিপিও কোম্পানিতে জব করতাম ওই সময়ে। তো আমি যেহেতু আমার ইউএসএ প্রজেক্টের কাজ ছিল, এই কারণে আমার অফিস থাকতো রাত্রেবেলা, আমি ভোরবেলা অফিস করে বাসায় আসতাম, যেহেতু ইউএসএ প্রজেক্টের কাজ থাকতো আমার। তো আমি তখন শীতের সময়, এই গত বছর শীতের কথাই আমি বলছি, তখন শীতের সময় আমি অফিস করে, আমি অফিস থেকে বের হয়েছি ভোর পাঁচটা বাজে, আর তখন ছয়টা বা পৌনে ছয়টা বাজে, এই টাইমে আর কি সবাই ফজরের নামাজ পড়ে। তখন আর কি পাঁচটা মানে তখন একদম পুরোপুরি অন্ধকার, আজানও পাঁচটা বাজে তখন দেয় না, পাঁচটার পরে ফজরের আজান দেয়, এরকম একটা সময়ের কথা বলতেছি আমি। তো আমি অফিস থেকে আসছি বাসায়, পুরোপুরি অন্ধকার। আমি বাসায় এসে আমার আর ওই রকম কোনো হুশ জ্ঞান নাই, আমি এত ঘুমের চাপ ছিল ওই দিন আমার, আমি বাসাতে এসে জাস্ট ব্যাগটা রেখে আমি ঘুমায় গেছি বিছানাতে। তো ঘুমায় যাওয়ার পরে আমি বাম কাত হয়ে শুয়েছি, অলমোস্ট আধা ঘন্টাও হবে না, দশ মিনিট বা পনেরো মিনিট পরে চোখে ঘুম আসছে কি আসছে না একটা তন্দ্রাচ্ছন্ন ভাব। এরকম সময় আমি দেখলাম যে আমার বাম পাশে জানালার কাছে আমার রুমের ভিতরেই, মানে জানালার এই সাইডে, মাটি থেকে 4 ফুট উপরে ঠিক গোল একটা আগুনের গোলা, যেটা থেকে ফুলকির মতো আগুন ছুটছে। ঠিক আপনারা যদি মুভিটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমি সবাইকে বর্ণনা করার সময় এভাবেই বলি যে বাহুবলী 2 এই মুভিটাতে যখন দেবসেনা বাহুবলীকে জিজ্ঞাসা করে যে তুমি কে, ওই সময় যখন দেবসেনা একটা মশাল দিয়ে বাহুবলীর বুকে যখন আঘাত করে, বাহুবলীর কস্টিউমটা যেভাবে আগুনের ফুলকির মতো পুড়ে 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 চারপাশে ছড়ে যায়, আগুনের ফুলকিগুলো যেরকম হয় ঠিক এরকম একটা আগুনের ফুলকি আমি ওই সময় দেখলাম। তো আমি এতটাই ঘুমের ঘোরে ব্যবহার ছিলাম, এতটাই টায়ার্ড ক্লান্ত ছিলাম, আমি জিনিসটা না মানে আমার মাথাতেই ওই রকম ঢুকে নাই। আমি বাম কাঁথে হয়ে শুয়ে এটা দেখলাম, আমি আবার সাইড করে ডান কাঁথে শুয়ে ঘুমিয়ে গেলাম। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে তখন আমার মাথার মধ্যে এটা কাজ করলো যে আমি কি দেখলাম ওই টাইমে ভোরবেলা, আমি জিনিসটা কি দেখলাম। দেখার পরে যখন এটা আমি চিন্তা করলাম, চিন্তা করার সাথে সাথে আমি আমার আম্মার সাথে শেয়ার করলাম, আম্মা আমি তো এই যে এরকম এরকম একটা জিনিস দেখছি আজকে। আম্মা পরে বলতেছে যে দেখ তোকে তো বলি নাই, তুই ঢাকা আসছস, এরপরে তো তোর সাথে এটা শেয়ার করা হয় নাই, তোর বড় বোন তো এরকম এরকম দেখছে যে তুই আসছস, তুই এসে ওকে মারতে চাইছস। তারপর আমিও এরকম জিনিস ফিল করছি, আবার আজকে তুইও দেখলি। তো এই জিনিসগুলা তখন আমার সাথে তারা শেয়ার করলো। তো তখন আব্বার সাথে যখন এই জিনিসগুলা সবগুলো এক্সপ্লেন করালো, পরে আব্বা বলতেছে যে বাবা এই বাসাটাতে আমরা আর থাকবো না, এই বাসাটা আমরা চেঞ্জ করি। তো এরপরে আমরা ওই বাসাটা চেঞ্জ করতে বাধ্য হই। তো এখন বর্তমানে আমরা ওই বাসাটা চেঞ্জ করে এটার থেকে অনেক দূরে আর একটা আমরা বর্তমানে একটা বাসা নিয়ে আছি। তো এই ছিল আমার ঘটনা, আমার আগের বাসা কেন্দ্রিক। আর আমি আরেকটু অ্যাড করতে চাই এটার সাথে, আমার কাছে আরো অনেক অনেক ঘটনা আছে আমার নিজের সাথে ঘটে যাওয়া বা আমার রিলেটিভদের মধ্যে যাদের কাছ থেকে আমি শুনেছি তাদের সাথে ঘটে যাওয়া স্টোরি। সো এগুলোও আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এখন থেকে শেয়ার করা শুরু করেছি ইনশাল্লাহ। আর একটা টুইস্ট রেখে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইনসিডেন্টটা আমার আগের বাসাতে ঘটে গেল, এই ইনসিডেন্টটা কি শুধুমাত্র আমার সেই আগের বাসাতেই ছিল নাকি আমার বর্তমান বাসাতেও সেম ইনসিডেন্ট আমি ফেস করছি, এটা জানতে হলে আমার পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন, good.com এর নিয়মিত লিসেনার্স বৃন্দ এবং রাসেল ভাই তো সবসময় ভালো দলে থাকেন। আমি আরিফুল হুদা, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে। আমি আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘটনা। সংগত কারণেই আমি গ্রামটির নাম হাইড করলাম এবং রূপক একটা নাম দিলাম। গ্রামটির নাম ছিল হচ্ছে রূপপুর, রূপপুর গ্রাম। তো গ্রামটার কিছুটা বিবরণ দিলে আপনাদের সকলের এই ঘটনাটা বুঝতে সুবিধা হবে। চলুন বিস্তারিত ঘটনা যাই। গ্রামটা অন্য আট দশটা গ্রামের মতন একটা গ্রাম, কিন্তু গ্রামের শেষের অংশটা কেমন যেন একটা থমথমে একটা পরিবেশ থাকে সবসময়। ওদিকটা খুবই নির্জন এবং ওদিকটা যাওয়ার আগে যে রোডটা পাড়ি দিতে হয়, গ্রামের ভাষায় মেঠোপথ বলে যেটাকে, সেখানে একটা ভিটা আছে। ভিটাটা অভিশপ্ত একটা বাড়ির ভিটা। রাসেল ভাই, এই ভিটাটা নিয়েও গল্প আছে, আপনি যদি আমাকে সুযোগ দেন এই এই ঘটনার পরে আমি ইনশাল্লাহ সেটাও ভুট.কমের লিসেনারদের জন্য আমি সেটা উপহার হিসেবে পাঠাতে পারি। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি আবার। তো ওই ভিটা পার হয়ে যাওয়ার পরে ওই নির্দিষ্ট ওই গ্রামের ওই পাড়টাতে সবাই যায় আর কি, যারা বসবাস করে। সাধারণত দিনের বেলায় লোকজন সেখানে দলবদ্ধভাবে যাতায়াত করে, রাতে তো প্রশ্নই আসে না। তো ঘটনা শুরু হচ্ছে একটা লোকের অদ্ভুত এক স্বপ্ন থেকে। এটা হচ্ছে ওই ঘটনাটার সত্যতা, যে ওই লোকের স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল আর কি। যেটা তো উনি গ্রামের মানুষ ছিলেন, গ্রামের লোক। আমরা জানি যে গ্রামের একটা ঐতিহ্য বা একটা কৃষ্টি কালচার বলতে পারেন, যে রাতে সবাই সবার যার যার কর্মব্যস্ততা সেরে গ্রামের বাজারে জমায়েত হয়, সবাই সেখানে আড্ডা দেয়, কথাবার্তা বলে, নিজেদের সুখ দুঃখের আলাপ করে আর কি। তো উনি ওনার আড্ডা শেষ করে, রাতের আসর শেষ করে উনি ওনার বাড়ির দিকে আসছিলেন। লোকটা ধূমপায়ে ছিলেন, উনি একটা সিগারেট ধরালেন এবং সেটা ফুঁকতে ফুঁকতে সামনে আসছিলেন। এসে বাড়িতে এসে উনি যথাসময় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লেন। এরপর যে স্বপ্নটার ব্যাপারে বলছিলাম, সেই স্বপ্নটা, উনি সম্ভবত এটা মাঝরাত্রির দিকে ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়। তো উনি উঠে প্রাকৃতিক প্রয়োজনে বাইরে ওনার কাজকর্ম সেরে এসে আবার শুয়ে পড়েন। আসলে এরপরে উনি সেই অদ্ভুত স্বপ্নটা দেখেন। দেখা হচ্ছে যে তার বাড়ির উঠোনের ঠিক আনুমানিক 10 ফিট সামনে, মানে খুব কাছাকাছি, বেশি দূর না, 10 ফিট সামনে একটা পরিত্যক্ত জমি ছিল যেখানে কেউ চাষবাস করতো না, বা করলেও ওটা বাড়ির আশপাশের যে বাগ বাগান যেরকম থাকে, ওই টুকটাক মরিচ গাছ, শাক, লতা পাতা, এরপর হচ্ছে এই বিভিন্ন ধরনের ভেজস, ওই ওরকম লতা পাতা, এইসবই আর কি চাষ করা হতো। অর্থাৎ মানে ওটা বেশি আবাদি একটা জমি ছিল না, মানে নর্মাল একটা পিস অফ ল্যান্ড এরকম আর কি। যাই হোক, ওখানে উনি দেখতে পান যে খুব অল্প সময়ে নিখুঁত কারুকার্যের শিল্পিত একটা মসজিদ হঠাৎ করে নির্মাণ হয়ে গেল। মানে যেমনটা আমরা মুভি, সিনেমা, নাটক, ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখি, যে হঠাৎ করেই কোন একটা স্থাপনা নির্মাণ হয়ে গেল, এটা একটা জাদুর মতো। তো উনি দেখলেন যে আসলে এটা নির্মাণ হওয়ার পরে এরপর আশেপাশে কিছু লোক দেখা গেল, লোক বলা যাবে না ঠিক, তারা অদ্ভুত একটা অবয়ব ছিল, লোক বলা যাবে না, কারণ হচ্ছে তারা আসলে জিন সম্প্রদায় ছিল, সেটা আমরা পরবর্তী ঘটনায় জানতে পারব। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা মানে একদল লোক পাগড়ি পরা, সাদা কাপড়, ধবধবে সাদা কাপড়, এবং তারা সাধারণ লোকের চেয়ে একটু গম্ভীর প্রকৃতির, উঁচু উঁচু, তারা হাইটে উঁচু এবং বলবান, মানে অন্যরকম একটা ভঙ্গি বোঝাই যাচ্ছিল তারা মানুষ, সাধারণ মানুষ না, এটলিস্ট মানুষ না, সেটা তো পরে আমরা জানতে পারি তারা জিন। তো যাই হোক, এভাবেই উনি স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে উঠে যা ঘটে তার জন্য কেউই মোটেই প্রস্তুত ছিল না। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, সকালে উঠে উনি সেরকমই দেখেন যেরকম উনি স্বপ্নে দেখেছিলেন, মানে অদ্ভুত ভাবে একটা মসজিদ তৈরি হয়েছে। এবং সেটা সাধারণ কোন মানুষের পক্ষে এক রাতের ভিতরে এত সুনিপুণ কারুকার্য খচিত একটা মসজিদ নির্মাণ করা সম্ভবই না। এবং সেখানকার স্থাপনা গুলোর যে বিবরণ যদি আমি দিই, ইটগুলো ছিল ষড়ভুজ আকৃতির, যেমনটা আমাদের ওরকম দেখা যায় না সাধারণত, এবং ইটগুলো হচ্ছে বিভিন্ন শিল পাথরের মতো দেখতে, সাথে সিমেন্ট গুলো ছিল সম্ভবত অন্য কোন রঙের, আমাদের যেরকম সিমেন্ট ধোয়াশে সাদা ওরকম না, ওটা অন্য অন্য লেভেলের, মানে পুরো বাড়িটাই ছিল অন্যরকম, বাড়ি না দুঃখিত সেটা মসজিদ ছিল, পুরো মসজিদ নির্মাণ করা হয়েছিল। তো সবাই আশেপাশে ভিড়তে লাগলো, এক পর্যায়ে গ্রামের এক মাধব্বর এটাকে বললেন, স্রেফ উড়িয়ে দিলেন, বললেন যে এটা নর্মাল একটা ব্যাপার, তোমরা এটা নিয়ে কেউ বাঘ বিতণ্ডে জড়িও না, এটা নর্মাল একটা ব্যাপার। তো সবাই করলো কি, এটাকে বিষয়টাকে নর্মাল ভাবে নিল, ওখানে আপনারা জানেন গ্রামে গবাদি পশুর অভাব নেই, সবাই মোটামুটি পশু পাখি গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি সবকিছু পালন পালন করেন আর কি। তো ওটা উনি করছে কি, লোকজন সবাই ওখানে গরু হাঁস মহিষ এইসব রাখা শুরু করে। এক পর্যায়ে আছে ভাই, ওখানে আমরা জানি যে গ্রামে আমাদের পীর এদের একটু আস্থানা বেশি, তাদের প্রভাব প্রতিপত্তি লোকে সকলে তাদের মান্য করে। তো ওই গ্রামে সংশ্লিষ্ট গ্রামে একজন পীর ছিল, পীরের নাম এবং খানকা আমি কোনোটাই উল্লেখ করব না সঙ্গত কারণে, রাসেল ভাই যদি আপনার সততার প্রয়োজন হয় আমি আপনাকে আলাদা করে এটা জানাব, তো আশা করি লিসেনাররা এতটুকু বিশ্বাস করবেন। তো ওই পীর উনি ওই মসজিদটা দেখতে আসেন এবং দেখতে এসে তিনি হতভম্ব হয়ে যান আসলে, এবং তিনিই বুঝতে পারেন, মূলত তিনিই আবিষ্কার করেন যে এটি কোনো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়, এটি হচ্ছে জিনদের দ্বারা নির্মিত। তিনি এটি মানে তথ্যটা ভেরিফাই করেন আর কি, যে এটা জিন দ্বারা নির্মিত, এবং তিনি সেখানে কিছু আলামত খুঁজে পান। এক পর্যায়ে তিনি ওই মসজিদ থেকে তার করায়ত্ত করার জন্য তিনি সেই মসজিদটাকে এলাকার মাধ্যমদের কাছে চান, কিন্তু এলাকার প্রভাব প্রতিশালী যারা ছিল তারা আসলে মসজিদটা দিতে রাজি হয় না, কি যেন রাজি হয় না সে কারণ আজও অজানা। তো রাসেল ভাই ওই লোকটা আর দিতে রাজি হয় না, পিছিয়ে বুঝে সেখানে চলে যান এবং তাদেরকে কঠোর একটা বদদোয়া করেন। ওই গ্রামের নাম আমি বলেছিলাম রূপপুর, এটা হচ্ছে রূপকথার নাম। তো উনি ওই বলেন যে এই রূপপুর ধ্বংস হয়ে যাবে, এই রূপপুর পুড়ে যাবে, গ্রামের ভাষা অনুযায়ী যে রূপপুর পুড়ে ছাই হয়ে যাবে আর কি, যেটা বলছিলেন উনি বদদোয়া দিয়েছিলেন। তো আসলে রাসেল ভাই ওই গ্রামের অবস্থা আজও করুন, বাংলাদেশ উন্নয়নশীল একটা রাষ্ট্র, সেই হিসেবে গ্রামেও মোটামুটি আমরা সবাই দেখি উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু ওই পীর সাহেবের বদদোয়াই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামটাকে এখনো আপনার ওই মানে উন্নত কোন অপশনই নাই, উন্নত হওয়ার কোন অপশনই নেই, সেই গ্রামটা এখন আজও আমি জন্মের পর থেকে দেখে আসছি, সেখানে এখনো মানে অনুন্নত জীবন ব্যবস্থাই সেখানে বিদ্যমান। আমার প্রশ্ন হলো এটাই যে সেই লোকরা কি জন্য হুজুরকে দিলেন না, হুজুরকে দিলে হয়তো তিনি আরো ভালোভাবে সেইটার মসজিদের তত্ত্বাবধান করতে পারতেন, জিনদের দখল থেকে আনতে পারতেন, অথবা জিনদেরকে দিয়ে তিনি কাজকর্ম করাতে পারতেন, জিনরা হয়তো মসজিদটাকে আরো পরিচ্ছন্ন রাখতে পারত। এখন রাসেল ভাই সর্বশেষ পরিণতি হচ্ছে, লাস্ট আপডেট অনুযায়ী আমি এবার বাড়িতে যাওয়ার পরে দেখলাম সেখানে সেটা এখন একটা মাজারে পরিণত হয়েছে। মাজার বলতে কিরকম, গ্রামের সহজ সরল লোকেরা তারা তো করে কি, ওখানে গিয়ে টাকা পয়সা ছুড়ে আসে, মানত করে বিভিন্ন, এভাবেই চলে যায় আর কি। এই ছিল রাসেল ভাই আমার মসজিদের কাহিনী। যদি ভালো লাগে, আপনার যদি প্রচারযোগ্য মনে হয় এবং বিশ্বাসযোগ্য, অবশ্যই এটা বিশ্বাসযোগ্য, আর আমরা সবাই মানি বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার, তো সেই ভিত্তিতে আমি এটি প্রেরণ করলাম। আমার ডিটেলস আমি আপনাকে ইমেইলে পাঠাচ্ছি। লিসেনার্সদের জন্য শুভকামনা রইল, ভোট.কম দীর্ঘজীবী হোক। আমি এই কামনা শেষ করে আজকের মতো আজকের গল্প এখানে শেষ করতে যাচ্ছি, এবং রাসেল ভাই আমি গল্পের মাঝখানে একটা বলেছিলাম যে পরিত্যক্ত ভিটা নিয়ে একটা গল্প, আপনি যদি মনে করেন আপনার সেই গল্পটি জানার প্রয়োজন আছে এবং লিসেনার্সদের যদি সেরকম ইন্টারেস্ট থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন, নির্বিশেষে আমি আপনাকে ইনশাল্লাহ ঘটনাটি প্রোভাইড করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেখতে পাবে না কখনো এত কাজ। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন ভূত FM শুনতাম ওই টাইমে একবার একটি কাহিনী রেকর্ড করে পাঠিয়েছিলাম, আনফরচুনেটলি সেটি পড়া হয় নাই। ভূত.com শুনতে শুনতে আবার একটি আমার এখানকার স্থানীয় প্রচলিত একটি ঘটনা রেকর্ড করে পাঠালাম। যদি এটি পড়ে শোনানোর মতো হয় আশা করি সবাইকে শোনাবেন। আমি মোহাম্মদ মাসুম বিল্লা, আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে বলছি। তো আমার এখানে একটি প্রসিদ্ধ ঘটনা আছে, আমার এলাকায় যারা এখানকার শুনছেন তারা সবাই চিনবেন আর কি, সবারই এটা মানে এই ঘটনাটা জানা, খুব মানে রিনাউন একটি ঘটনা। তো আমার এখানে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে লাল বিশ্বাস। এখন লাল বিশ্বাস কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু উনি খুবই নাম করা একজন ব্যক্তিত্ব, মানে নাম করা একজন ব্যবসায়ী আর কি। ওনাকে সবাই চেনে এবং ওনার পরিবারের সবাই মানে সবাই বেশ নাম করা। এখন ওনার যেভাবে উত্থান ঘটে এ বিষয়টা একটু বলি। উনি 1980 যখন ওই টাইমে উনি মোটামুটি বেশ ইয়াং একজন মানুষ, তো ওই টাইমে উনি কুষ্টিয়া সদরে একটি দোকানে কাজ নেন। ওনার বাসা কুষ্টিয়া সদর থেকে প্রায় 15-16 কিলো দূরে। তো উনি ওনার বাড়ি থেকে, তখন তো আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না, উনি মাটির রাস্তা, দুই সাইডে শুধু মানে ধুধু মাঠ আর এমনিতে ফসলি আবাদি জমি, এইগুলো পার হয়ে প্রায় 15-16 কিলো দূরে সকালবেলা পায়ে হেঁটে উনি মেন শহরে আসতেন এবং ওখানে একটা মুদি দোকানে উনি কর্মচারী হিসেবে কাজ করতেন এবং উনি দীর্ঘদিন এই কাজটি করেছেন। একটা পর্যায়ে মানে একদিনের ঘটনা, ওই দিন বৃষ্টি বাদল হয়েছিল, তো উনি দোকান বন্ধ করে দিয়েছিলেন সন্ধ্যার সময়, কিন্তু বৃষ্টির জন্য উনি আটকা পড়েন এবং বেশ কিছুক্ষণ শহরে স্টে করে এখন উনি আবার বাড়ির পথে রওনা দেন। এমনিতেই গাড়ি ঘোড়া তো ওইভাবে পাওয়া যায় না, ম্যাক্সিমাম সময় হেঁটেই যাতায়াত করা লাগত, আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তা পুরোটাই আসলে একদম জনাকীর্ণ। তো উনি হাঁটা শুরু করেন, ওনার কাছে মানে একটা সব সময় টর্চ লাইট থাকত, পেন্সিল ব্যাটারির, এটা ওনার সবসময় লাগত, যেহেতু ম্যাক্সিমাম দিনই উনি ওই অর্ধেক পর্যন্ত মানে গাড়ি পেত, অনেক সময় পেত না, তো এই জন্য উনি ওটা সাথে রাখত, মাঠের মাঝখানে আসত, তবে উনি খুব সাহসী ছিলেন। তো ওই দিন উনি আসতে আসতে মাঠের মাঝখান দিয়ে যখন যাই, চারিদিকে তো তখন ফসল আছে, মানে মাঠ ফাঁকা না, কিন্তু অনেক মানে ধুধু মাঠ আর বৃষ্টি হয়েছে, বাতাস দমকা, তো এর মধ্য দিয়ে উনি যাচ্ছে, কিন্তু মানে ওনার হাতে লাইট আছে, লাইট দিয়ে উনি যাচ্ছে, কিন্তু ওনার কাছে কোনো মানে ভয় লাগছে না, কারণ উনি মানে যেতে যেতে একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। তো কিছু দূর যাওয়ার পরে ওনার পায়ে নরম কিছু একটা ঠেকে, তো এটা দেখে উনি একটু আটকে ওঠে, একটু পিছনে চলে আসে, পরে উনি ওনার টর্চ লাইটটা ঠিক মতো মানে মনোযোগ সহকারে মেরে দেখে। তো উনি দেখে যে উনি যে আল দিয়ে যাচ্ছে, মানে দুই সাইডে ধান লাগানো, তামাকের চাষ হয় এদিকে বেশি, তো এরকম ভুঁইয়ের মাঝখান দিয়ে উনি যখন যাচ্ছে তখন দেখে যে একটি হাত ওনার পায়ে লেগেছে। তো এটা দেখার পরে উনি বেশ ভয় পাই যে ডেড বডি একটা, কিন্তু উনি খেয়াল করে দেখে যে একটা মহিলার ডেড বডি, তার শরীরটা মানে তামাক ভুঁইয়ের মধ্যে পড়ে আছে এবং হাতটা আলের উপর দিয়ে ধান ক্ষেতের মধ্যে। তো এটা দেখার পরে উনি মানে আমরা স্বাভাবিক মানুষ যে পরিমাণ ভয় পাব দেখলে, উনি ওইভাবে ভয় পায় না। এ প্রথম কারণ উনি এইভাবে আসলে যাতায়াত করতে করতে অভ্যস্ত, সাহসী লোক। আরেকটা বিষয় ছিল যে ওই টাইমে আমাদের এই সাইডটাতে বর্ডার সাইডে সর্বহারা থেকে বিভিন্ন পার্টি ছিল যারা মাঝে মধ্যে এরকম মার্ডার করে ওই মানে বড় মাঠগুলাতে ফেলে রাখত, সেই ক্ষেত্রে ওই টাইমে আইন কানুনেরও ওইভাবে প্রয়োগ হতো না, তো এটা নিয়ে বেশি ঝামেলা হতো না এবং এগুলো মাঝে মধ্যে দেখা যেত। তো উনিও ভাবছে এরকম দলীয় কোনো লোককে হয়তো বা মেরে ফেলছে। তারপরও মানে অত রাত্রে একটি লাশ, আবার উনি খেয়াল করে দেখছে একটি মহিলার লাশ, সেই ক্ষেত্রে উনি একটু ভয় পাইছে, কিছু লাইট মেরে উনি যেটা দেখে সেটা হচ্ছে যে এটা একটা মানে নববধূ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বিয়ের সাজেই আছে, মনে হচ্ছে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে এসে তাকে মানে হত্যা করা হয়েছে। তো উনি দেখে এবং তার সারা শরীরে বিয়ের গহনাও আছে, তো তার ভিতরে একটু লোভ কাজ করে। রাসেল ভাই উনি ভয় থেকে লোভটা যখন মানে বেশি কাজ করে তখন তিনি খেয়াল করেন যে গায়ে বেশ অনেক টাকার গহনা আছে, তো উনি আসলে লোভের বশবর্তী হয়ে উনি গহনাগুলো খোলা শুরু করে ওনার ওখান থেকে। তো আস্তে আস্তে মাথায় কান গলা সব জায়গা থেকে গহনা নেওয়ার পরে উনি খেয়াল করে যে মেয়ের হাতে একটা আংটি আছে, এখন ওই আংটি উনি টান দিয়ে খুলতে পারছে না, এবং একটা পর্যায়ে যখন কোনোভাবে খোলা সম্ভব হচ্ছে না উনি আশেপাশে লাইট মেরে দেখে পাশেই যে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল ওই রকম রক্ত মাখা একটা ছুরি পাশেই পড়ে আছে। তো উনি আসলে লোভের বশবর্তী হয়ে উনি এক্সট্রিম পর্যায়ে চলে যান, উনি ওই ছুরি তুলে ওনার আঙুলটা কেটে নেন, নিয়ে আংটিটা বের করেন এবং তিনি সেখান থেকে একটু দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো এই এইভাবে কাহিনীটা শেষ, এটা আমরা অনেক পরে জেনেছি, মানে উনি কিছুদিন আগে জেনেছি, এটা আর কেউ কখনো জানতো না। এখন কিভাবে জানলাম এই বিষয়ে আসি, এটা হচ্ছে উনি বাসায় যাওয়ার পরে ওনার আর পিছনে তাকানো লাগি নাই, উনি ওই গহনাগুলো বেচে, আর এদিকে ফৌজদারি কোনো মামলা কিংবা কোনো ঝামেলাও হয় নাই, কারণ ওই টাইমে বললাম যে ৮০ সালের দিকে আসলে আইনের এই বর্ডার সাইডের যে মার্ডারগুলো হতো বেওয়ারিশ লাশ হিসেবে ওই রকম দুই একদিন রাখার পরে মানে এইগুলোকে মানে লাশগুলোকে মানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দেওয়া হতো, তো লাশ নিয়ে আর কোনো ঝামেলা হয় নাই। আর উনি এই গহনাগুলো বিক্রি করে বেশ কিছু টাকা ওনার পুঁজি হয়ে যায়, এবং উনি যেহেতু খুব পরিশ্রমী ছিলেন তিনি যে দোকানে কাজ করতেন উনি ওই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ওনার ওই পুঁজি অনুসারে স্বল্পভাবে একটি ব্যবসা সদরে শুরু করেন। এরপর থেকে ওনার আয় উন্নতি বাড়তে থাকে এবং আস্তে আস্তে উনি একজন নাম করা ব্যক্তিত্বে পরিণত হয়ে যান, এবং লাল বিশ্বাস নামে আস্তে আস্তে আর কি সকলের কাছে পরিচিত হয়ে যায় একজন ভালো ব্যবসায়ী হিসেবে। তো ওনার বিজনেস উনি এক্সটেন্ড করেন এবং উনি পাশে রড সিমেন্টের ব্যবসা খুব বড় আকারে করতে থাকেন। তো এইভাবে অনেক দিন চলে গেছে, উনি ওই ওখান থেকে সদরে এসে উনি নিজের বাড়ি করেছেন এবং সময় খুব ভালো কাটছিল। একটা পর্যায়ে ওনার রড সিমেন্টের একটি বড় চালান আনতে উনি ঢাকায় যান এবং দুপুরের পরপরই উনি চালান পেয়ে যান, এবং ওই আমলে মানে ওই টাইমে প্রায় ১০ লক্ষ টাকার মতো চালান ওনার কাছে আছে, আর তখন ব্যাংকে যেহেতু বহুল ব্যবহার ছিল না উনি ক্যাশ নিয়েই আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এখন যারা আমাদের এই সাইডে তারা বুঝবেন যে তখন আমাদের এই দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার হয়ে ঢাকায় যাতায়াত করা লাগত, তো উনিও ঠিক তেমনি ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এসে এই পারে আস্তে আস্তে ওনার রাত প্রায় ৮টা বেজে যায়। তো সেখান থেকে যেহেতু অনেকগুলো টাকা ছিল উনি যে কোনো মূল্যে বাড়ি আসতে যাচ্ছিলেন, তো এই পারে এসে উনি এরকম লং কোনো গাড়ি পান না, তখন উনি ঘোড়ার গাড়িতে এবং গরুর গাড়ি এই দুইটাতে চেপে আপনার আর কিছু পায়ের ভ্যান এইভাবে উনি রাজবাড়ির শেষ সীমানা পর্যন্ত এসে কুষ্টিয়ার খোকসায় ঢুকবে এরকম একটা জায়গায়, বিশাল মাঠ কিন্তু এদিকে রাত প্রায় ১১টা পার হয়ে ১২টার দিকে যাচ্ছে, তারপরে উনি কোনো বাড়িতে না গিয়ে উনি একটা সময় ফিল করে যে আমি হয়তো বা ভুলই করলাম, কোনো বাসায় স্টে করা উচিত ছিল, তো উনি সিদ্ধান্ত নেন যে না এইভাবে যাওয়া যাবে না, কারণ এখন বিভিন্ন এত রাত গভীর রাত যদি তাকে মানে তার কাছ থেকে যে কেউ যখন দেখবে অনেকগুলো টাকা কিংবা মানে এই টাকাটা একদমই ইনসিকিউর, এই জন্য উনি চেষ্টা করেন যে কোনো একটা লোকালয় পেলে সেখানে কোনো একটা বাড়ি খুঁজে তিনি সেখানে নাইট স্টে করবে বিনিময়ে তাদের কিছু পয়সা দিয়ে সকালবেলা তিনি দিনের আলোতে আবার তার বাসার উদ্দেশ্যে রওনা দিবে। তো এইভাবে তিনি একটি মাঠের মধ্যে মানে চিন্তা ভাবনা করে এবং উনি বাড়ি খুঁজতে থাকে, কিন্তু মাঠটা খুবই বড় এবং অপরিচিত মাঠ, উনি ভেবেছিলেন যে কিছু দূর যাওয়ার পরে হয়তো বা লোকালয় পাওয়া যাবে, কিন্তু উনি হাঁটছে তো হাঁটছে মানে মাঠের মাঝখান দিয়ে হাঁটছে, দুই সাইডে কিছু দূর পরপরই বাবলা গাছ জোনাকি এর পোকা বাবলা গাছে এবং বিভিন্ন বাতাস এবং কিছু মানে শব্দ তার কানে আসছে। কিন্তু আমি আগেই বলেছি উনি খুব সাহসী ছোট বয়স থেকেই, তো সেই ক্ষেত্রে ওনার কাছে এগুলো কোনো বিষয় না, উনি মানুষের ভয় করছেন যে টাকাগুলো সেভ করে কিভাবে নিয়ে যাওয়া যায়। তো এইভাবে উনি মানে আলো খুঁজছে যে কোনো বাসা থেকে যদি টিপ টিপ করে আলো জ্বলে তাহলে উনি ওই লোকেশন অনুসারে যাবে এবং ওই বাসাতেই উঠবে। তো বেশ কিছু দূর হাঁটার পরে উনি দেখে যে মাঠেরই এক কর্নারে এক জায়গা থেকে টিপ টিপ করে আলো জ্বলছে। এখন ওইটা গ্রামে শুরু এইরকম বোঝা যাচ্ছে। তো উনি মানে ওই বাসার উদ্দেশ্যে উনি রওনা দেন যে মানে রাস্তা যেদিকে যাক না কেন ওনাকে ওই আলো কেন্দ্রিক পৌঁছাতে হবে এবং ওখানে বাসায় উঠতে হবে। তো উনি ওইভাবে হাঁটতে হাঁটতে 5-7 মিনিট হাঁটার পরেই ওই বাসার কাছাকাছি চলে আসে এবং উনি দেখে যে না ঠিকই আছে, একটি কুড়ে ঘরের মতো বাসা এবং ওর ভিতর থেকে আলো জ্বলছে। তো উনি বাইরে থেকে অনেক ডাকাডাকি করেন, বাসায় কেউ আছেন কিন্তু কেউ কোনো শব্দ করে না, কারণ উনি জানে যে এই রাত্রে এইভাবে আসলে কেউ দরজা খুলবেও না, কারণ মানে যে বিভিন্ন সর্বহারা পার্টির উৎপাত আছে। তো উনি বিভিন্ন ভাবে বলে আমি মুসাফির, আমি বিপদে পড়েছি, কেউ আছেন কেউ আছেন। একটা পর্যায়ে বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হন। তো উনি ওনাকে দেখেই বুড়ি মা বলে ডেকে ফেলেন যে মা আমি তো বিপদে পড়ছি, আমি মুসাফির, আমি ঢাকা থেকে আসছি, আমি কুষ্টিয়ায় যাব। তো আমার অনেক রাত হয়ে গেছে, আমি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, আমি রাতটা কোনোভাবে থাকতে যাই এখানে সম্ভব কিনা। তো উনি বেশি কথা বলেন না, উনি ওনার মুখের দিকটা গিয়ে উনি আবার ব্যাক কোয়া করেন, মানে দরজা খুলে উনি আবার ওনার মানে উঠানটুকু চলে যায়, উঠান পার হয়ে ওনার গেটে চলে যায়। তো উনি বোঝে যে উনি ওনার সম্মতি আছে, না হলে উনি গেট লাগাই দিতেন। তো উনি এক পাই দুই পাই বাউন্ডারির ভিতরে ঢোকে, মাটির সবকিছুই মাটির, মানে মাটির একটা গেট, ওই গেটটা মানে মাটির দেওয়াল, দেওয়ালের মাঝখানে একটি কাঠের পুরাতন কাঠের গেট, গেটটা পার হয়ে ছোট্ট একটু উঠান, তারপরে একটা রুম, রুমে আবার একটু বারান্দাও আছে, ওটা পুরোটাই মাটির, উপরে টিন দেওয়া ওনার ভাষ্য মতে। তো উনি ঢুকে উনি বলে যে বুড়িমা আমার কাছে আসলে বেশ কিছু টাকা আছে, এই জন্যই মেনলি আমার থাকা জরুরি, আমি এই যে উঠানে থাকতে পারবো, আপনি ভিতরে থেকেন সকাল পর্যন্ত, মানে সকাল পর্যন্ত হলে আমি চলে যাব। তো তখন উনি বলে আপনি কিছু খাইছেন? উনি বলে যে না আমার তেমন কিছু খাওয়া হয়নি। তো উনি এটা শুনে চলে যান, উনি কোনো কথা বলেন না। তবে ওনার অ্যাক্টিভিটিস দেখে উনি বোঝেন যে উনি ওনার জন্য খাবার তৈরি করছে, মানে করছেন আর কি। তো কিছুক্ষণ পরে উনি খাবারের জন্য ডাকে, উনি উঠানে বসে চারিদিকে দেখছে যে চারিদিকেই মনে হচ্ছে যে ধুধু মাঠ মাঝখানে বাড়িটা। তো ওনার কাছে মনে হয়েছে এনার হয়তোবা নিজস্ব জায়গা নাই, খাস জমিতে একটা ঘর করে আছে, আপন কেউ নাই, হয়তোবা ছোট কোনো কাজ ভিক্ষা বৃত্তি কিংবা আনুষাঙ্গিক এমন করে উনি ওনার জীবনযাপন করে। তো একটা পর্যায়ে খাবারের জন্য ডাকে, তো উনি গিয়ে দেখে যে ভর্তা ডাল ভাত। তো উনি বেশ তৃপ্তি সহকারে খান, ওনার ক্ষুধাও লেগেছিল অনেক, পাশাপাশি আসলে ওইভাবে গরম খাবার উনি ওইভাবে পাওয়ার কারণে যাক উনি অনেক তৃপ্তি ভরে খান, ওনার মুখে এখনো ওই খাবারটা লেগে আছে, মানে যখন উনি গায়নি বলে ওইভাবে বলেছেন উনি। তো যাই হোক, এটা অনেক মানে খাওয়া দাওয়া শেষে উনি মানে ঘুমাতে যাবে এরকম পর্যায়ে উনি ওনার যে টাকাগুলো এগুলো বের করে দিয়ে বলে যে এগুলো একটু আপনার কাছে রাখেন, আমি বাইরে শুচ্ছি, কালকে যাওয়ার সময় আমাকে এগুলো দিয়ে দিয়েন। তো যাই হোক, উনি টাকাগুলো ওনার হাতে দেন, উনি কোনো টাকা মানে ওনার টাকা ধরেন না। তো বলে যে আর কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি, সকালে আমাকে দিয়ে দিন আর আমাকে একটু পানি খাওয়ান। মানে খাওয়া শেষ, তখন উনি টাকা না ধরে উনি হচ্ছে গ্লাসটা নিয়ে পানি আনতে যান এবং পানিটা নিয়ে এসে ওনার সামনে দিয়ে ওনাকে পানি দিতে যান। তখনই উনি খেয়াল করেন মানে যে লাল বিশ্বাস, যে বুড়িমার একটি আঙুল কাটা এবং ওনার একটি আঙুল নাই। তখন উনি বলে যে বুড়িমা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না, তা উনি কোনো কথা বলে না, বলে আপনার যে একটা আঙুল নাই এটা কি জন্ম থেকেই নাকি কোনো অ্যাক্সিডেন্টে এমন হয়েছে? তখন বুড়িমা তার যে ওন্না দিয়ে মুখ ঢাকা ছিল, তিনি ওন্নাটা মানে শাড়ির যে আঁচল দিয়ে মুখ ঢাকা ছিল মানে মাথার উপর দেওয়া ছিল, ওটা উনি ফেলে দেন এবং খুব অ্যাগ্রেসিভ মোটে ওনার দিকে তাকান এবং উনি দেখে যে ওনার দুই চোখ মানে রাগে মানে টকটকে লাল বর্ণ ধারণ করেছে এবং ওনার দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছে উনি নিজেকে আর মানে ধরে রাখতে পারছেন না ঠিক। তখনই ওনার মুখের কাছে মুখ সামনে নিয়ে গিয়ে ওনাকে বলে যে এই আঙুল তো তুই কেটেছিস, তুই কেটেছিস। এটা শোনার পরে ওনার আর সেন্স থাকে না। সকালে যখন উনি নিজেকে আবিষ্কার করেন তখন দেখেন যে উনি একটি মসজিদে পড়ে আছেন, অনেকগুলো মুসল্লি তাকে ঘিরে ধরে আছে। উনি সবাইকে জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম। তো মুসল্লিরা বলে যে আমরা নামাজের সময় যখন এই মেট্রো রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম যে আলের উপরে এরকম একটা বাবলা গাছের নিচে আপনি পড়ে আছেন, সাথে অনেকগুলো টাকা, এই জন্য আমরা সবাই ধরে মসজিদের এখানে নিয়েছি, আপনার টাকার ব্যাগটা ওখানে আছে আপনি একটু গুনে দেখেন। যেহেতু অনেক টাকার বিষয় ছিল উনি সাথে সাথে টাকাগুলো দেখেন এবং দেখে যে সব ঠিক আছে। তখন সবাইকে বলে যে আসলে আমি মানে আসার সময় ভয় পেয়েছি, আমি ব্যবসা করি, ঢাকা থেকে আমি শিখছিলাম, গাড়ি ঘোড়া পাইনি, এজন্য তো সবাইকে ধন্যবাদ দিয়ে কিছু টাকা দিতে যাই, কিন্তু কেউ ওনার টাকা ওইভাবে নিয়ে নাই, উনি তখন চলে আসে। তো উনি আসার পর থেকে কেমন জানি আস্তে আস্তে মানে সবসময় প্রায় উদাসীন মতো থাকতেন, এবং আস্তে আস্তে উনি সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে উনি আসলে আল্লাহ রাস্তায় নেমে যান। ওনার বংশে যারা ছিল ওনার বাচ্চা কাছে তারা ব্যবসা দেখত, এবং উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মানে মারা যাওয়ার কিছুদিন আগে যে আমি মারা গেলে আমার কিন্তু এই কাহিনী উনি সকল মানে পুরো কাহিনীটা পরিবারের সবাইকে ডেকে বলেন যে আমার বড় লোক হওয়ার এবং আমার উত্থান মানে এইভাবে আমি এখন মানে এবং আমার সাথে এরকম একটা কাহিনী ঘটছিল কিছুদিন আগে। এই জন্য যাই হোক আমি মারা যাওয়ার পরে আমার যে বিজনেসগুলো আছে এখান থেকে যে প্রফিটের টাকা ম্যাক্সিমাম টাকাই যেন দান খয়রাত করে দেওয়া হয়, এই ওসিয়ত উনি করেছিলেন। এবং উনি মানে তার কিছুদিন পরে তো মারা যান। তো উনি মারা যাওয়ার পরে এলাকাতে উনার পরিবারের লোকজনই আমাদেরকে আসলে মানে তার এই পুরো বিষয়টা আমাদেরকে বলেন, এবং এইভাবে এখানে বহুল মানে প্রচলিত একটি বিষয় এবং কম বেশি আমাদের এখানে সবাই জানেন আর কি। তো এইটাই ছিল মেন ঘটনা। কিন্তু আসলে আমরা যারা এই বয়সে আছি আমরা যখন এই কাহিনীগুলো আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনি কিংবা এলাকাতে শুনি তখন আমরা আসলে মানে মিলাতে পারি না যে আসলে কি ঘটেছিল, মানে কেন ওই আঙুল কেটে নেওয়া সময় যে মহিলা উনি যে মহিলাকে দেখেছিলেন ওর সাথে কোনো মিল আছে কিনা, কিন্তু মানে উনি এটাই বলে গেছেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল আসলে মেন ঘটনা।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর থলে আছেন। তো এই ছিল আমাদের বৃহস্পতিবারের আজকের এপিসোড, আশা করছি প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর আনন্দে কেটেছে। আবারও ফিরে আসবো আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।